আসসালামু আলাইকুম। অদ্ভুতের 333তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের সামনে আরো একটি নতুন এপিসোড নিয়ে এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। তো নতুন করে কিন্তু অদ্ভুতরে করছি আমি, যেটাকে লিখছি এখন যে অদ্ভুতরে 2026 লেখার পেছনে কারণ হচ্ছে যে অনুষ্ঠানের মধ্যে কিছুটা চেঞ্জিং এসছে, একটু ডিফারেন্ট ভাবে অনুষ্ঠানটা করছি। যেমন এই যে আমি আসছি আপনাদের সামনে আর ঘটনার স্টোরি লাইনে চেষ্টা করছি একটু ভিজুয়াল প্রপার্টিজ বাড়াতে, জিনিসপত্র দেখাতে, কারণ এগুলো আসলে এখন প্রয়োজন হয়ে গিয়েছে, এখন বিভিন্ন মাধ্যম এগুলো চায়। তো সেই কারণেই আপনাদের জন্য একটু এনরিচ করা। আর ঘটনার একটা ব্যাপার ঘটেছে, ঘটনা আসলে অনেকেই লিখেছেন আমাকে লেন্থ নিয়ে, যে অদ্ভুতের লেন্থ ছোট হয়ে গেছে কেন। আসলে যেটা হচ্ছে যে ঘটনাগুলো এখন আমি তিনটা করে, আমাদের একটা ফরম্যাট সাজিয়েছি যেটা তিনটা করে ঘটনা থাকবে প্রতিটা এপিসোডে, এবং এক একটা ঘটনার লেন্থ যতটুকু ততটুকুই হবে তিনটা ঘটনায়। যদি দেড় ঘন্টা হয় তাহলে অনুষ্ঠান দেড় ঘন্টা হবে। যদি আরো বাড়তি লেন্থের ঘটনা পাই, ধরেন একটা ঘটনা বেশ বড় হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু সেটা দুই ঘন্টা হতে পারে। তো এইভাবেই কিন্তু হবে, নাহলে আমি আসলে ডিফারেন্সিয়েট করতে পারছি না যে কোনটা স্পেশাল এপিসোড হবে কোনটা নর্মাল লেন্থের এপিসোড হবে। তো তিনটে ঘটনা, এটি হচ্ছে অদ্ভুতের আমাদের সেই রেগুলার উইকলি শো এর একটা স্কেজুয়াল। আর আপনাদের মাঝে অনেকেই আছেন যারা নাকি শুধু অডিও শুনতে চান, তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা আমাদের অদ্ভুতরে নিয়ে গেছি প্যাট্রিয়নে। এর কারণ আমি অ্যানালিটিক্সে দেখলাম যে অনেকেই কিন্তু আমাদের বেশিরভাগ শ্রোতাই কিন্তু হ্যান্ডহেল্ড ডিভাইসে বসে অদ্ভুতরে শোনেন। তো অনেকে আমাকে বলেছেন আগে যে স্ক্রিন অফ করে শুনতে চাই, যখন স্ক্রিন অফ থাকবে এই অবস্থা অদ্ভুতরে চলবে সুন্দর সাউন্ড। তো সবকিছু চিন্তা করে কিন্তু প্যাট্রিয়নে চলে গেছি আমরা। আপনারা যদি সেখানে গিয়ে মেম্বারশিপ নেন তাহলে কিন্তু এই আমাদের কন্টেন্ট গুলো খুব ভালো কোয়ালিটির অডিও তো সেখানে পাবেন, এবং আরো কিছু স্পেশাল কন্টেন্ট সেখানে থাকবে, সেটা আগেই বলছি না। ওখানে যদি আপনারা যান, চেক আউট করেন, মেম্বার হন, তাহলে পেয়ে যাবেন। এখন চলে যাব আমাদের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটা আমাদের কাছে শেয়ার করেছেন হৃদয় নরসিংদী থেকে, বাট বর্তমানে তিনি কাতারে অবস্থান করছেন। হৃদয় আগে আমাদের সাথে অনেক ঘটনা শেয়ার করেছেন, এইবার তিনি তার বাবা মা সহ তাদের পারিবারিক একটা ঘটনা শেয়ার করেছেন, একটা না দুটা ঘটনা পরপর। তো এই ঘটনাগুলো আমি শেয়ার করবো এখন আপনাদের কাছে। চলুন আমরা শুনে আসি হৃদয়ের একটা অভিজ্ঞতা। এই ঘটনাটি ঘটেছিল বেশ অনেক বছর আগে হৃদয়দের বাড়িতে। হৃদয় নিজেই এটি এক্সপিরিয়েন্স করেছেন এবং তার বাবা মাও তার সাথে ছিল সেই সময়। তো হৃদয় আমাকে অনুরোধ করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো এটি প্রেজেন্ট করার আগে আমি হৃদয়দের বাড়ির বর্ণনা একটু দিয়ে নেব। হৃদয়দের বাড়িটা ছিল গ্রামের এক পাশে, এবং তার পাশে ছোট একটা রাস্তা যেটা দিয়ে তাদের মূল সড়কে ওঠে, আর তার পাশে হৃদয়দের ফসলের মাঠ, মানে ফসলের ক্ষেত যেখানে তারা চাষাবাদ করে। তো এই চাষাবাদের যে মাঠ, বেশ বড় একটা জায়গা, বেশ লম্বা, মানে এখানে দাঁড়াইলে ওই মাথায় সবকিছু ছোট দেখা যায়। এবং তার পাশে একটা ছোট রাস্তার মতো তার পাশে হচ্ছে একটা বিল, এবং সেই বিলে বর্ষায় পানি বেড়ে যায় বা বৃষ্টি হলে পানি বেড়ে যায়, ওই যে ছোট রাস্তাটা আছে সেই ছোট রাস্তাটা ডুবে গিয়ে বিলের সাথে এই ক্ষেত মানে এক হয়ে যায়, এরকম একটা জায়গা। তো তখন দেখা যাচ্ছে যে সেই ক্ষেত যেখানে, সেই ক্ষেতের মধ্যে মানুষ মাছও ধরে অনেকে, মানে হৃদয়দের ফ্যামিলিরই চাচা বা অন্যান্যরা ওখানে মাছটা ধরে। আর এই পুরা ভরা বর্ষা মৌসুমে ওই জায়গাটা, ওই ক্ষেতটা মোটামুটি পানির তলেই থাকে। ওখানে গেলে ওখানে দাঁড়ালে দেখা যাচ্ছে এক বুকেরও বেশি পানি হয়ে যায়, মানে এক কথায় ভিলটা হৃদয়দের বাড়ির রাস্তার পাশে চলে আসে বর্ষা মৌসুমে। আর এই ক্ষেতের ওই পারে যে ছোট রাস্তার কাছে যে জায়গাটা, সেখানে কিন্তু আরেকটা মানে এরকম উঁচু ল্যান্ড আছে আর কি, বেশ খানিকটা জায়গা, মানে বেশ ওখানে গাছগাছালি একটা জঙ্গলার মতো, সেখানে একটা বড় গাছ আছে। তো ওই জায়গাটাতে সাধারণত মানুষ যায় না, তারা যখন চাষাবাদও করে শুকনো মৌসুমে, ওখানে যখন ধান চাষ হয় তখন ওখানে ওই যারা ধানের শ্রমিক আছে, যারা ধান লাগায় বা ধান ওই সময় ক্ষেতের পরিচর্যা করে বা দেখে, তারা কিন্তু কেউই ওই ওই জায়গাটার মধ্যে যায় না, কারণ জায়গাটা তাদের কাছে ভালো লাগে না। তো হৃদয়ের বাবা মাঝে মাঝে যেত, একদম শেষ পর্যন্ত যেত ওখানে, যে বসত তার কাজকর্ম হলে, কারণ একেবারে তার ক্ষেতের একদম পাশে শেষ মাথায়।
তো এই হচ্ছে ওখানকার সিচুয়েশন বা ওখানকার অবস্থান। তো একবার তখন বৃষ্টি হচ্ছে, মানে দেখা গেছে যে মানে যেই সময় এই বর্ষা মৌসুম আসে তার আগের থেকে বৃষ্টি হচ্ছে, বেশ মেঘ গুড় গুড় করতেছে, আকাশ দিনের বেলা অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি আসতেছে। তো বেশ দুই তিন দিন বৃষ্টি হওয়ার পর ওই ধান কাটার টাইম তখন মানে আসে নাই, তার আগেই মানে তাদের ধান তখন কাঁচা পাকা এরকম একটা অবস্থা, পুরোপুরি পাকে নাই এরকম অবস্থায় বৃষ্টিতে তাদের ওখানে পানি ওঠা শুরু হলো, মানে হৃদয়দের যে ক্ষেত ধান ক্ষেত সেখানে পানি ওঠা শুরু হয়ে গেছে। তো হৃদয়ের আব্বা প্রথম দিন দেখলেন যে পানি মোটামুটি নিচে, তিনি তখন চিন্তা করলেন যে আমাকে ব্যবস্থা নিতে হবে, এই ধান কাটতে হবে, নাহলে এই ধান ডুবে যাবে, আর ডুবে গেলে তো সমস্যা। তো তিনি ওইভাবে চিন্তা ভাবনা করলেন যে তিনি আগামীকাল মানে পরদিনই এই পানি আরো বাড়ার আগে, কারণ বৃষ্টি থেমে থেমে হচ্ছে, তিনি কাজ শুরু করবেন। তো হৃদয় তখন মোটামুটি একটু ছোট, এই ইউজুয়ালি দেখা যাচ্ছে ছোটখাটো কাজে সে হৃদয়কে তিনি নেন সাথে নিয়ে কাজে, হেল্পে নেন, বলে যে এইটা করে দাও ওইটা করে দাও। তো ওই দিন তিনি আর ছেলেকে ডাকেন নাই, কারণ ওই যে একটু পানি উঠছে তার মনে হচ্ছে যে ছেলে যদি এখানে নামে তাহলে ছেলে ঠান্ডা লাগতে পারে। তো এই চিন্তা করে তিনি ওই দিন গেছেন। এখন বৃষ্টি শুরু হয়েছে, ওই দিন বেশ বৃষ্টি হচ্ছে, হৃদয়ের বাবা আর একজন মানুষকে নিয়ে কাটা শুরু করছেন ধান। তো দুইজনে মিলে কুলায় উঠতে পারতেছেন না জমির ধান পুরো কাটতে, তো কেটে কেটে জমাচ্ছেন, নৌকা নিয়ে গেছেন, সেই নৌকা এক পাশে রাখছেন, মানে তখন পর্যন্ত প্রায় কোমর পর্যন্ত পানি হয়ে গেছে, ওখানে কোমর পর্যন্ত পানি হলেও মানে নৌকাটা থাকে এবং হাঁটা যায়। তো উনি ধান কেটে কেটে নৌকায় উঠাচ্ছেন, তারপর সাথে পলিথিন নিছেন বড়, সেটার মধ্যেও রাখতেছেন, বেঁধে এই মাথাটা বেঁধে দিয়েছেন নৌকার সাথে। যাই হোক, অনেক কষ্ট করে তিনি ওই ধান কেটে ফেলছেন, এবং বৃষ্টি তখন পড়া শুরু হয়েছে, যখন তিনি কাজ করতেছিলেন তখন বৃষ্টি শুরু হয়েছে এবং মোটামুটি ভালো বৃষ্টি। তার সাথে যে লোক, তিনি ডুবায় ডুবায় কাটতেছেন তো ধান, তো তিনি এক সময় বলতেছেন যে আর সম্ভব না, মানে বিকাল গড়ায় আসার আগে আকাশে মেঘ মানে জমা হচ্ছেই, মুহ মুহ মেঘ ডাকতেছে। তো তিনি এক পর্যায়ে মানে ক্ষান্ত দিলেন, সেই লোক বললেন যে আমি আর পারতেছি না, আমি চলে যাব। এদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে একেবারে ঝুম বৃষ্টি নামছে। তো হৃদয়ের আব্বা মাথার উপর পলিথিন ধরে কথা বলতেছেন লোকটার সাথে, লোকটা ভিজে গেছে দুইজনই, কারণ কোমরের নিচে লোকটা ডুবায় ডুবায় কাটতেছে। তো লোকটা তখন বলল যে আর পারবো না রে ভাই, আমি যাই, আমার শরীর আর চলে না। তো হৃদয়ের বাবার তো নিজের ক্ষেত, তার কিছু করার নাই, তিনি তার ভাইদেরকেও বলেন নাই আগাম যে এসে হেল্প করতে। তো খুব মানে চিন্তায় পড়ে গেলেন কি করবেন। সেদিকে ওই লোক আস্তে ধীরে ওই ইসের থেকে উঠে গেল ক্ষেতের থেকে, তখন অলরেডি কোমরের উপরে পানি উঠে গেছে, আর সেই লোক রওনা দিল। তো হৃদয়ের আব্বা খুব টেনশনে পড়লেন কি করবেন, তো তিনি তাড়াতাড়ি চলে গেলেন বাসায়, বাসায় যে হৃদয়কে ডাকলেন, বললেন যে আমার সাথে আয়, আমার সাথে হেল্প কর। তো হৃদয়ের কাছে একটু মানে অভিমান লাগলো, কারণ সে কিন্তু বাবার কাজে হেল্প করতে চায়, আর সবসময় সে চায় বাবার সাথে যে কাজ করতে। তো দেখলো যেহেতু বাবা ডাকে নাই, তার মনটা একটু খারাপ হলো যে আব্বা এত কষ্ট করে কাজ করতেছে এরকম। তো সে তাড়াতাড়ি নেমে গেল বাবার সাথে, যে হেঁটে যে সাথে সাথে খেতে নেমে গেল আর বাবাকে কাজে হেল্প করা শুরু করলো। মানে ওই যে ধান যতটুকু কাটা বাকি, যতটুকু কেটে উঠাচ্ছে, এদিকে অন্ধকার হয়ে আসছে, তাতে একদম তো একে তো মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একদম রিয়েলি অন্ধকার, আর পুরা মানে মনে হচ্ছে যে বেশ মানে সন্ধ্যা ঘনায় গেছে এরকম। তো হৃদয়ের মা যখন দেখলো যে তার হাজবেন্ড এবং ছেলে কাজ করতেছে, তিনিও মাথার মধ্যে একটা বড় ছাতি ধরে চলে আসতেন সেখানে, তিনি বসে বসে দেখতেছেন যে কি করে। তো এক জায়গায় বসে দেখতে তো তার কাছে একটু মানে কেমন বোরিং লাগতেছে, অনেকক্ষণ দেখতেছেন। তো তিনি মাঝে মাঝে হেঁটে কাছে চলে যান, কাছে গিয়ে দেখেন কি করতেছে, ছেলেকে বলেন যে দড়ি দিয়ে বাইন্ধে এখানে দে, এবং ওই তারা ওই যে তাদের ওই ধান যে কাটছে দড়ি দিয়ে বেঁধে বেঁধে বান্ডিলগুলো পাড়ে নিয়ে আসতেছে, হৃদয়ের মাও হেল্প করতেছিল ওই কাছে। তো এরকম চলতেছে, তো তিনি হাঁটতে হাঁটতে এক সময় গিয়ে বসেন ওই পাশে ক্ষেতের ওই সাইডে, হাঁটতে হাঁটতে চলে যান পাড় ধরে গিয়ে ওই যে গাছ চেয়াছে ওই গাছের ওইখানে যে তিনি বসেন কিছুক্ষণ। তো বসে থেকে তিনি অনেকক্ষণ মানে বসে আছেন এবং দেখতেছেন তার হাজবেন্ড এবং ছেলে কাজ করতে করতে এই সাইডে চলে আসতেছে, তো মোটামুটি একলা হয়ে যাচ্ছেন তিনি এরকম একটা অবস্থা। তো তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার পেছনে যে গাছগাছালি সেখানে সর 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 শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে গাছের ডালের উপর দিয়ে কেউ চলাফেরা করতেছে, মানে এই মাস থেকে এই পাশ থেকে হেঁটে হেঁটে ডালের ওই পাশে উঠে যাচ্ছে বা এই পাশে চলে যাচ্ছে। তিনি জানেন যে এখানে গাছের উপরে কোনো প্রাণী থাকে না, বানর বা কিছু এরকম কিছুই নেই, এখানে কি চলাফেরা করে। এখন চারিদিকে তো অন্ধকার, তিনি বুঝতে পারতেছেন না, ছাতা মাথায় তার, তিনি ভিজেও যাচ্ছেন, কারণ ছাতাও যে কমপ্লিটলি তাকে প্রোটেকশন দিচ্ছে বৃষ্টি থেকে তা না। তো তিনি অনেকক্ষণ দেখার চেষ্টা করলেন, যদি দেখলেন যে না মানে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা চলতেছে। এক পর্যায়ে তার মনে হলো থপ করে ওই পাশে গাছের থেকে কিছু মাটিতে পড়লো, মানে বেশ একটা শব্দ পেলেন থপ করে, অ্যাজ ইফ কোনো মানুষ যদি লাফায় পড়ে নামে ওখান থেকে। তো তিনি একটু অবাক হলেন, একটু ভয়ও পেলেন, তিনি চিন্তা করলেন থাকে এখানে না বসি, তিনি তাড়াতাড়ি হেঁটে ওখানে চলে আসতেছেন। হাঁটতে হাঁটতে এই মানে অনেক লম্বা রাস্তা, কিন্তু হাঁটতে হাঁটতে এই পাশে আসছেন, এসে দেখতেছেন যে মানে তার হাজবেন্ড আর ছেলে দুজনে ভিজে একাকার অবস্থা একদম, তাদের হৃদয়ের প্রায় বুকের কাছাকাছি পানি, তার হাজবেন্ডের প্রায় পেটের থেকে আরেকটু উপরে, এরকম পানির মধ্যে তারা তারা সরায় ফেলছে, অনেক ধান সরায় ফেলছে ওখান থেকে, কেটে ফেলছে, কেটে তো ফেলছেই, সরায় ফেলছে, এবং খুব দ্রুত হৃদয় খুব দ্রুত কাজ করতেছে, সুইফট জিনিস চলে আসতেছে। তো তিনি চিন্তা করলেন যে এদেরকে কিছু খাবার দেওয়া দরকার। তো তিনি বললেন যে আমি আসতেছি বাসার থেকে। তো তার এই কথাটা তারা শুনল কিনা কে জানে, তিনি বলছেন জোরেই, তারা শুনছে কিনা কে জানে, তারা তো কাজে মগ্ন একদম অন্ধকার। আর তিনি বললেন যে এখন অন্ধকার হয়ে গেছে, আমি একটা হারিকেনও নিয়ে আসবো আর একটা ছাতি নিয়ে আসবো, ওই ছাতি বাইটা হারিকেন নিচে দিয়ে দিব। এই বলে তিনি হাঁটা দিলেন বাসার দিকে। তো তিনি বাসায় গেছেন, বাসায় যে তিনি খুঁজতেছেন যে কি দিবেন তাদেরকে, তো খুঁজে তিনি ওখানে মুড়ি পেলেন, খই পেলেন, নাড়ু পেলেন, নারকেলের, তো যাই হোক যা যা পাইছেন তিনি এগুলো সব একটা ইসের মধ্যে গোছায় নিয়ে হারিকেন নিলেন, আর এক্সট্রা ছাতা ছিল বাসায় ছিল সেটা নিয়ে তিনি রওনা দিলেন বের হয়ে। তো তিনি বের হয়ে হেঁটে হেঁটে আসতেছেন বাসা থেকে, বাসা থেকে বের হয়ে বেশ খানিকটা পথ হাঁটতে হয়। তখন বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি একদম কমে গেছে, ঝিরঝির হালকা হালকা পড়তেছে কয়েক ফোঁটা, অন্ধকার হয়ে গেছে চারিদিক, কেমন যেন আকাশে হালকা লালচে ভাব ধরে আছে মেঘের ওইপারে। তো তিনি হারিকেন বাগায় ধরে সামনে যাচ্ছেন, সামনে যেয়ে তিনি রাস্তায় উঠলেন, ওই যে তাদের বাসার কাছে যে রাস্তা, রাস্তার পরেই কিন্তু তাদের ক্ষেত। তো রাস্তা থেকে হেঁটে নামলেন, রাস্তা তো বেশ খানিকটা জায়গা থাকে, তারপর একটু মাটির জায়গা, হেঁটে যেয়ে দেখলেন যে তার হাজবেন্ড কাজ করতেছে আর তার ছেলে হেঁটে হেঁটে ওই গাছটার দিকে যাচ্ছে যেদিকে তিনি বসেছিলেন ওই জায়গায়। তো হেঁটে হেঁটে একদম হৃদয় ওই গাছের কাছাকাছি চলে যাচ্ছে। তো তিনি চিৎকার করলেন হৃদয়ের নাম ধরে, এ হৃদয়, এ হৃদয় ওদিক কই যাস, অনেক জোরে জোরে চিৎকার করছেন তিনি। তো মহিলা মানুষের যেহেতু গলা হাই পিচের, শব্দটা মনে হয় হৃদয়ের কানে গেছে। তো হৃদয় পিছন ফিরে তাকালো তার দিকে। তো তিনি হারিকেন এরকম উঁচা করে দেখতেছেন দেখে হৃদয় বুঝলো যে মানে হারিকেন উঁচা করে ধরছে, এবং তিনি বুঝতে পারলেন যে এটা কেউ। তো হৃদয় তাড়াতাড়ি হেঁটে হেঁটে আবার এদিকে আসতেছে, এবং তিনি চিৎকার করতেছেন এদিকে আয় তুই ওদিক কই যাস বলে চিৎকার করতেছে। তো তার বাবাও দেখলো যে তাকাইছে, হৃদয়ের বাবাও দেখালো যে পানির থেকে তাকায় আছে তার দিকে, তাকায় তিনিও হেঁটে হেঁটে আসতেছেন। তো দুইজনে তার হৃদয়ের বাবা হেঁটে একদম কাছাকাছি আসলেন। তো হৃদয়ের আম্মা হারিকেন উঁচু করে বলতেছে যে হৃদয়কে বলতেছে যে তুই ওদিক কই যাইতেছিলি, ওদিকে তুই হাইটা কই গেছিলি। তো হৃদয় বলতেছে আরে তুমি না ডাকলাম আমারে, আমি তো তোমার ডাক শুনলাম। হৃদয়ের আব্বা বলে হ্যাঁ আমিও শুনছি, তুমি না ডাকছো ওদিক থেকে, তুমি এখানে কেমনে? বলে আরে আমি তো কতক্ষণ আগে ডাক দিয়ে ওখানে চিৎকার করে বলছি তোমাদের, তখন বৃষ্টি পড়তেছিল, যে আমি খাওয়ান নিয়ে আসি বাসার থেকে, হারিকেন নিয়ে আসি, আমি তো এখন কোথেকে? তো তাই বলছে হ্যাঁ আশ্চর্য তো, তোমার তো এইখানে দেখতেছে, ওইখান থেকে কে ডাকলো আবার? তো তারা তিনজনই ওদিকে তাকাইলো, ওদিকে ওদিকে তাকায় মনে হচ্ছে তাদের কাছে হৃদয় কিন্তু কিছু দেখতেছে না। হৃদয় বলছে যে সে ঠিক মতো কিছুই দেখে নাই, হৃদয়ের আম্মার আব্বা নাকি দেখছে কে জানে বসে আছে ওই পাশে, অথচ হৃদয় নাকি দেখতেছে ওই জায়গায় পুরো ডার্ক, তার চোখে কিছু পড়তেছে না, বাট তার মা আর বাবা নাকি দেখছে কে ওখানে বসে আছে। তো তার বাবা বলল হৃদয়ের আম্মাকে কে কে ওইটা? হ্যাঁ, তো হৃদয় আম্মা বলছে হ্যাঁ কে জানি এখানে বসে রয়েছে। তো হৃদয় বলে বলতেছে আমি কিছু দেখি না। তো হৃদয়ের আব্বা কি করলো, বললো তুই এখানে থাক, হৃদয়কে বলে থাক বলে সে সামনে গেল, বেশ খানিকটা হেঁটে গেল সামনে। হৃদয় বলছে আব্বা কই যান, কয় দাঁড়া বলে আরো সামনে যায়, তিনি তার ওই নৌকা ছিল নৌকার কাছে যেয়ে দাঁড়ালেন, দাঁড়ায় তিনি ওখানে দাঁড়ায় বলছে এই ওখানে কেরা, হ্যাঁ কে ওখানে, এভাবে করে তিনি বলতেছেন, কোন উত্তর নাই, কেউ উত্তর দিতেছে না। একটু পরে এইটা হৃদয় নিজেও শুনছে শব্দ, পানির মধ্যে মনে হলো ছপাত করে শব্দ হলো ওই পাশে ওই গাছের ওইখানে, ঠিক পানির মধ্যে ছপাত করে শব্দ হইল, এবং এরপরে মনে হলো ছপ 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 শব্দ পানির মধ্যে, মনে হচ্ছে পানির মধ্যে কেউ কোনো কিছুতে বাড়ি দিতেছে বারবার জোরে। তো হৃদয়ের আব্বা নাকি দেখবো সেই কিরে এটা কে, এই ওখানে এমনি করে কে যায়, হৃদয়ের আব্বা নাকি এটা বলতেছে। তো হৃদয়ের আম্মাও নাকি পাশ থেকে বলতেছে হ্যাঁ দেখছো তুমি এদিকে আসো তাড়াতাড়ি এদিকে আসো, হৃদয়ের আম্মা ডাকতেছে হৃদয়ের আব্বাকে। তো হৃদয়ের আব্বা তাড়াতাড়ি হেঁটে চলে আসছে এই পাশে, এবং তাকায় তারা দুজন নাকি দেখতেছিল হৃদয়ের আম্মা হৃদয়ের আব্বা, হৃদয় নাকি দেখতেছে না, সে শব্দ পাচ্ছে একটা সে দেখে নাই, কিন্তু তার বাবা মা দুজন নাকি দেখছে যে পানির মধ্যে ওই যে মানুষের মতো যে আকৃতি বা মানুষ যেটা, সে পানির মধ্যে দিয়ে দৌড়াচ্ছে পানির উপর দিয়ে, মানে তার পাটা পানির উপরে পড়তেছে, ছপ 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 করে পানির উপরে পড়তেছে, আবার একটু পর পর দাঁড়ায় যে পানির তলে হাত ঢুকাই দিতেছে, আবার মাথা ঢুকাই দিতেছে, যেভাবে করে হাঁস পানির তল থেকে মাছ ধরে জাস্ট লাইক দ্যাট, ওইভাবে নাকি মাথা পানির নিচে দিয়ে দিতেছে, আবার নাকি উঠতেছে, এবং একটা ডার্ক ফিগার তারা বুঝতে পারতেছে না এটা মানে কোন মানুষ বা কে, কিন্তু তারা বুঝে গেছে এটা স্বাভাবিক কিছু না, কারণ পানি তো অনেক উঁচু, প্রায় হৃদয়ের বাবার প্রায় বুকের কাছাকাছি চলে আসছে পানি, হৃদয়ের বুক সমান পানি ওইখানে, তো ওইখানে ওই পানির মধ্যে তো ডুবে যাবে কোনো মানুষ, মানুষ পানির উপর দিয়ে কিভাবে হাঁটে দৌড়ায়, কিন্তু সে মনে হচ্ছে দৌড়াচ্ছে এবং দৌড়ানটা খুব নাকি অন্যরকম, মানে এক একটা পা বেশ উঁচু করে করে উপরে তুলে আর ফেলে ছপাস করে পানির মধ্যে, এই শব্দ হৃদয় পাইছে কিন্তু হৃদয় কিন্তু দেখতেছে না ওইখানে, হৃদয় দেখতেছে খালি মানে ওই জায়গাটা, কিন্তু তার বাবা মা দুইজন দেখতেছে। তো তারপর নাকি ওইটা দৌড়াইতে দৌড়াইতে কিছুক্ষণ এদিক ওদিক করলো, হঠাৎ থেকে হৃদয়ের আব্বা বলতেছে এই তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ বলে ধাক্কা দিতেছে হৃদয়কে, এবং ততক্ষণে কিন্তু তারা ওই যে ধান কিন্তু তুলে ফেলছে, ওই যে তাদের নৌকায় তুলে ফেলছে, পাড়ে তুলে ফেলছে, পলিথিন দিয়ে বিছাইছে, এর মধ্যে মানে অতটুকু কাজ তাদের শেষ, সামান্য কিছু হয়তো রয়ে গেছে এরকম ওই সময়। তো হৃদয় আব্বা নাকি ধাক্কা দিতে বলছে তাড়াতাড়ি ওঠ বলে হৃদয়কে ধাক্কা দিয়ে উঠায় নিজেও নাকি পড়িমড়ি করে পাড়ে উঠছে, উঠে নাকি হৃদয়ের মা শুদ্ধ টান দিয়ে হৃদয়ের বাপকে এবং হৃদয়কে নিয়ে দৌড় বাসার দিকে, মানে খুব ফাস্ট তারা মুভ করছে। হৃদয় কিছুই বুঝতেছিল না ঘটনাটা কি, সে শুধু ছপ ছপ শব্দ পাইছে পানিতে। তো তাড়াতাড়ি নাকি তারা বাসা এসে পড়ছে, এসে গেট খুলে ভিতরে ঢুকে দরজা লাগাই দিছে হৃদয়ের আম্মা। তো বলতেছে যে মানে হৃদয়ের আব্বার সাথে বলতেছে যে এটা তো খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস, এইটা এখানে এরকম ভাবে এসব ই দিলে হানা দিলে কেমনে হবে এগুলো বলতে। তো হৃদয়ের আব্বা বললো যে এগুলো তো কিছু গোছায় রেখেলাম না, জাস্ট পলিথিন দিয়ে রাখছি, বলে যে থাক এখন আর কিছু করা লাগবে না। তাই বলতেছে হৃদয়ের আব্বারে যে এখন বেড়ানোর কোনো মানেই হয় না, মানে সম্ভবই না বেড়ানো, হৃদয়ের আম্মা বলতেছে। তো যাই হোক হৃদয় জিজ্ঞেস করলো কি, তো তার বাপ নাকি বলতেছে তাকে যে ওইখানে একটা পিশাচ দেখছি খারাপ, ওইটা ওইখান থেকে দৌড়াইতেছিল বাবা, তোমার এগুলা দেখার দরকার নাই, তোমার এগুলো চিন্তা করার দরকার নেই, কাপড় চেঞ্জ করো তাড়াতাড়ি যাও। তো হৃদয় তার বাসা তো এরকম লম্বা বাসা, হৃদয় চলে গেল পাশের কামরায় যেতে তার কাপড় চেঞ্জ করলো, তার বাবা মা ওখানে ফ্রেশ হলো, কাপড় চোপড় ছেড়ে তারা যখন নাকি মোটামুটি একটু ধীর স্থির হয়েছে তখন কিন্তু রাতটা বাড়ছে, আরো রাতটা আর একটু গভীর হয়ে গেছে, কারণ গ্রামে তো রাত এমনি গভীর হয় আরো গভীর হয়েছে। আর এই সময় আবার বৃষ্টি শুরু হলো, তাদের যে টিনের চালে পটপট পটপট করে পড়ে জোরে বৃষ্টি পড়া শুরু হলো, মানে একদম ঝুম বৃষ্টি। তো যাই হোক হৃদয়ের বাবা মা কথা বলতেছে নিচেরা, হৃদয় শুনতেছি পাশে বসে, বলতেছে এটা কি দেখলাম। তো হৃদয়ের আম্মা বলছে যে আমি শুনছি ওই গাছের কথা, ওই জায়গা কিন্তু খারাপ, ওই জায়গায় যাওয়া নিষেধ। হ্যাঁ মানে হৃদয়ের দাদা নাকি বলছে তাকে যে মানে ওই জায়গায় যাতে এরকম সন্ধ্যার পরে বা বিকালবেলা বা ভর দুপুরে নাকি ওই জায়গায় না যেতে, বলছে যে আপনারও ঠিক হয় না। হৃদয়ের মা বলতেছে এরকম রাত আপনি রাত ভরে কাজ করা ওইখানে ঠিক হয়নি। তো হৃদয়ের বাবা বলতেছে যে আমি যদি কাজ না করতাম তো ধানগুলো উঠাইতো কে, এখন তো অ্যাটলিস্ট ওখানে পলিথিন দিয়ে ঢাকছি, নাহলে তো ঢাকা যেত না, খারাপ অবস্থা। যাই হোক এসব কথা বলতে হৃদয় শুনতেছে, এই সময় নাকি বৃষ্টিটা হঠাৎ থেমে গেল। তো বৃষ্টি থেমে যাওয়ার পর মনে হচ্ছে চারিদিক একদম নীরব হয়ে গেছে, কোয়াইট, অনেকক্ষণ ধরে বৃষ্টির শব্দ নাই, মানে বৃষ্টি থেমে গেছে। তো হৃদয়ের আব্বা জানলা খুলে দিল বাসা, দেখলো ঠান্ডা বাতাস উঠেছে, তো তাকায় দেখলো যে মেঘের এক পাশ থেকে মেঘ সরে সরে যাচ্ছে, চাঁদ বের হয়েছে। তো এই সময় তাদের বাসার আশেপাশে বেশ শিয়াল ডাকা শুরু করলো। তো খুব অবাক হলো যে সাধারণত তাদের বাসার আশেপাশে এরকম এত কাছে শিয়াল ডাকে না। তো হৃদয়ের আব্বা চিন্তা করলো হয়তো বৃষ্টি শেষ হয়েছে, এগুলো মনে হয় বের হয়েছে, এরকম চিন্তা করতেছে। তো এর মাঝে হঠাৎ করে সে শুনল, হৃদয়ের আব্বা জানলার কাছেই ছিল, দাঁড়ায় ছিলেন, তো এর মধ্যে তিনি নাকি শুনলেন যে তার নাম ধরে কে ডাকতেছে, এবং বেশ চাপা কণ্ঠ, মনে হচ্ছে সুর করে করে সুর করে করে ডাকতেছে তার নাম ধরে ধরে। তো তিনি অবাক হয়ে গেলেন, কি রে আমার নাম ধরে এইভাবে রাতের বেলা কে ডাকে, এবং তার ভাইরা তাদের যে ঘর এখান থেকে খানিকটা দূরেই, এরকম কণ্ঠ তার ভাইদের কারো না, তার বন্ধু বান্ধবেরও কারো কণ্ঠ এরকম না, এরকম রাতে কেবল বৃষ্টি থামছে, হ্যাঁ এইরকম সময় কেউ এরকম বের হয়ে নাম ধরে ডাকবে না। তিনি চিন্তা করলেন ঘটনা কি, তিনি জানলার কাছে গেছেন, তো হৃদয়ের আম্মা তাকে ধরে বসছে, বলতেছে দরকার নাই জানলা দিয়ে তাকানোর দরকার নেই। তো তারপরও হৃদয়ের বাবা অনেক সাহসী ছিলেন, তিনি জানলা দিয়ে তাকাইছেন। তো ঘরের মধ্যে কিন্তু হারিকেন জ্বলতেছে, অল্প অল্প আলো জানা হারিকেনের, আর বাইরের দিকে তাকায় তিনি দেখতেছেন ওই যে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে একটু, তাদের উঠানের মধ্যে যেসব জায়গা পানি চকচক করতেছে ওইটা একটু চকচক করতেছে, আর তার সামনে উঠান ছাড়ায় আর একটু দূরে গেলে কিছু ঘাস আছে, ওইখানে একটা গাছ আছে মাঝখানে তাদের বাসায় আম গাছ, এই আম গাছের নিচে কিছু ঘাস জন্মাইছে আর কি, বেশ বড় বড় বেড়ে উঠছে ঘাসগুলা, সেই ঘাসের মধ্যে মনে হচ্ছে কে বসে আছে, অনেকটা ওই হাঁটু গেড়ে বসে থাকলে যেরকম থাকে মানুষ সেরকম, কিন্তু বোঝা যাচ্ছে না, একটা মানুষের মতো অবয়ব, এই হালকা চাঁদের আলো বোঝা যাচ্ছে যে মানুষের মতো অবয়ব বসে আছে ওখান থেকে। তো হঠাৎ করে তিনি দেখলেন ওই যে অবয়বটাই সুর করে তার নাম ধরে ডেকে উঠল, কারণ এমন ভাবে ডাকছে হৃদয়ের আব্বা কেঁপে উঠল, এবং তার সারা শরীর একদম মানে ঠান্ডা একটা স্রোত নেমে গেল, গুজবাম হয়ে গেল, কণ্ঠস্বরটা এরকম মনে হলো বাতাসে ভেসে একদম তার জানলা দিয়ে আসলো, এবং ওদিকে তাকায় আছে এরকম কালো একটা অবয়ব, ওই ঘাসের মধ্যে বসা, ঘাসগুলো মোটামুটি বেশ উঁচু আশেপাশে, এরকম করে মনে হচ্ছে তার দিকে তাকে দেখতেছে, তিনি বুঝতে পারছেন তাকে দেখতেছে, অন্ধকারে কিন্তু কিছু বলছেন, একটা অবয়ব শুধু গাছটারই পাশে, এবং মানে বেশ ভয়ঙ্কর লাগতেছে, এবং আবার সুর করে তার নাম ধরে ডাকলো। তো হৃদয়ের বাবা তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল, জানলা বন্ধ করে দেওয়ার পর তিনি একটা হাসির শব্দ পেলেন, হাসির শব্দ পেলেন, সাথে সাথেই ওই পাশ থেকে আবার সেই শিয়ালের ডাক, মানে খুবই মানে ভয়ঙ্কর একটা অবস্থা। তো হৃদয়ের বাবা তাড়াতাড়ি হৃদয়কেও কাছে ডাকলেন, বললেন এদিকে আয়, এসে বললেন যে ওখানে শোয়ার দরকার নেই, আলাদা এখানে শো। বসে তিনি তার স্ত্রী এবং হৃদয় তিনজন, মানে বাবা মা ছেলে তিনজন একসাথে ঘুমায় গেলেন গায়ে চাদর ডেকে, এবং তাদের বাসার আশপাশ দিয়ে মনে হইতেছিল যে শিয়ালের পাল ঘোরাফেরা করতেছে, মানে এরকম লাগতেছিল, ডাকে আবার শব্দ করে মুখ দিয়ে। হ্যাঁ, এবং শেষ রাতের দিকে হৃদয়ের বাবা, তার তো ঘুম আসতেছে না, তিনি খুব ভয়ে আছেন, টেনশনে, কারণ তাদের বাড়িতে তিনি খুব বেশি প্রোটেক্টেড করেও রাখতেন না, দরজা নর্মাল ভাবে লাগাইতেন, অনেকে যেমন অনেক রকম প্রোটেকশন দেয় সেরকমও না। তো তিনি ওই শেষ রাতের দিকে মনে হলো যে তার ঠিক বারান্দার কাছে এসে তার নাম ধরে কেউ ডাকছে, এরকম লাগছে। তো তিনি ভয় পাইছেন, ভয় পাওয়ার পরও তিনি চিন্তা করছেন যে না, যেহেতু আমার স্ত্রী সন্তান আছে, আমাকেই এটার প্রোটেকশন নিতে হবে। তো তিনি তাড়াতাড়ি উঠে বসে দোয়া দুরুদ যা পারছেন সেগুলো পড়ছেন, কারণ তার কাছে মনে হয়েছে যে এটা অতিপ্রাকৃত জিনিস, স্বাভাবিক কোনো জিনিস না। আর তিনি চিন্তা করতেছিলেন, তার একটা ওখানে ছিল একটা ওই কোচ, মানে যেটাকে ট্যারা বলে, সেই জিনিসটা তিনি মানে প্রয়োজন হলে সেটা তিনি ব্যবহার করবেন চিন্তা করতেছিলেন। তো যাই হোক, ওইটা লাগে নাই। তো তিনি দোয়া দুরুদ পড়তেছিলেন বসে বসে, তিনি দেখতেছিলেন যে হৃদয় ঘুমায় গেছে, তার স্ত্রীও ঘুমায় গেছে। তো তিনি ওই শেষ রাতে পুরোটাই পরে দোয়া দুরুদ পড়লেন, এবং ভোরে যখন আজান দিল, আজানের পর এইসব জিনিস আর মানে ওরকম শব্দ টব্দ পেলেন না তিনি, মোটামুটি নীরব হয়ে গেছে চারিপাশে, প্রকৃতির যে সাউন্ড এছাড়া আর কিছু নাই। তো তিনি বুঝলেন যে এরকম জিনিস তো শান্ত থাকে না, অতিপ্রাকৃত কিছুটা থাকে না। তো পরদিন তিনি তাদের ওইখানে একজন কবিরাজ ছিলেন, তাদের রিলেটিভ হয়, সে কবিরাজকে তিনি বললেন যে আমার বাসায়, তিনি যে যোগাযোগ করে বললেন যে কালকে আমার এরকম খেতে এরকম হয়েছে, এবং যখন এই তুলতেছি এই দেখছি, তারপর আমার বাসায় এরকম এরকম হয়েছে। তো কবিরাজ বলল যে আপনি বাসায় যান, আমি আসতেছি। তো একটু পর কবিরাজ আসছে, তো তখন তিনি অলরেডি যে তার ওই বাকি ধান টান কি কি গুছায় ফেলছেন, মানে বেশ ভেজা ভেজা অবস্থা, আকাশে মেঘ তখনও। তো কবিরাজ এসে তার বাসার মধ্যে তিনি তার মতো রিচুয়াল পালন করলেন কিছু, মানে এই খারাপ জিনিস সরানোর জন্য। তিনি বললেন যে এখানে পিশাচ ফলো করে আসছিল আপনাদের, আর ওই গাছটা ওখান থেকে দাঁড়ায় তিনি হাত দিয়ে দেখাইলেন, বললেন যে ওই গাছটা, গাছ ভালো না, ওই জায়গার ওই পরিবেশও ভালো না, ওখানে পিশাচ থাকে এবং সে তার মতোই চলাফেরা করে, আর তার এই যে পাশের যে জায়গা দেখতেছেন পুরো জমিনটা গাছ গাছে লুজিকে যা আছে, ওই জায়গায় ওই পুরো জায়গাটাই কিন্তু খারাপ, ওখানে অনেক পিশাচ থাকে। হ্যাঁ, আর ইকে বলল, হৃদয়ের বাবাকে বলল যে আপনার আব্বাও কিন্তু আমারে অনেকবার ওদিকে ডাকায় নিছে, ঢাকায় ওই যে আপনাদের ওই যে গোয়ালঘর, ওই জায়গাটা নিয়ে অনেক জায়গায় অনেক কথা বলছে, এবং আমি ওখানে যেও কিন্তু অনেকবার বান দেওয়ার চেষ্টা করছি, সবসময় বান কাজ করে না, আসলে এরা তো আসলে আসা যাওয়া করে এক একভাবে, সবসময় কাজ করে না। আপনার এখানেও আমি চেষ্টা করব এই ক্ষেতের কাছে একটু বান দিয়ে দেওয়ার, যাতে এই পাশটায় মানুষ না আসে, তবে আপনারা পপ ওদিকে মারায়েন না, ওদিকে যায়েন না, ওই কর্নারের দিকে যায়েন না, আর বাসাটা এখনই আমি আপনার বন্ধ করে দিতেছি। তো এই বলে উনি চলে আসেন, তো হৃদয়ের বাবা চলে আসেন, এবং উনি যা যা চান কবিরাজ তাকে তিনি তা প্রোভাইড করেন, এখানে যা যা মানে লাগবে তার এই বন্ধ করার জন্য। তো হৃদয়ের বাসা বন্ধ করে চলে যায়, ওই দিন উনি বেশিক্ষণ বসেন না। তো আর কোনো সমস্যা হয়নি রাতের বেলা হৃদয়দের, মোটামুটি ভালোই ছিল, আর কোনো সমস্যা হয়নি বাসার মধ্যে। আর ওই রাতের বেলা আর হৃদয়ের বাবা যেত না, ওই কোনো খেতে কোনো কাজ থাকলে সেগুলো দেখতে যেত না। আর এরপর তো পানি ছিল অনেকদিন, ওখান থেকে যতদিন বর্ষাকাল মানে ব্যাপক বর্ষা হয়েছে তখন পানিতেই ডুবেছিল, ওই জায়গায় যেত না। এবং পরবর্তী বর্ষাতেও তার বাবা আগেই ওই ধান সরানোর ব্যবস্থা করছে, আর যতটুকু যা কাজ বাকি থাকতো সেগুলো ওই রাতের বেলা করতো না, আর দিনের বেলায় করতো। তো এটা ছিল হৃদয়ের প্রথম ঘটনা। হ্যাঁ, হৃদয়ের বাবার আরেকটা ঘটনা আছে, যেটা নাকি তা হৃদয়ের বাবা যখন ছোট ছিল তখন তার সাথে ঘটছে, তিনি যখন টিনেজ বয়সে ছিলেন তখনকার সময়কার কথা। তো আমি এখন চলে যাব সেই ঘটনায়। তো এই ঘটনাটা হচ্ছে আরো আগের, তখন হৃদয়ের বাবা একেবারেই যুবক তিনি, এবং তিনি তার দাদাকে মানে হৃদয়ের দাদাকে বেশ সহযোগিতা করতেন সব রকমের কাজে, মানে তার কৃষিকাজে সহযোগিতা করতেন, এছাড়াও তার গোয়ালঘরেও সহযোগিতা করতেন, ব্যবসার কাজ সবকিছুতেই তিনি ছিলেন, মানে হৃদয়ের দাদার খুব একজন ভালো সন্তান ছিলেন হৃদয়ের বাবা। তো একবার তাদের বাসায় কাজ হচ্ছে, নতুন ঘর তোলার কাজ। তো সেগুলোতে মোটামুটি হৃদয়ের বাবা বেশ ব্যস্ত ছিলেন, মিস্ত্রিদের সাথে কাজ করেছেন, হাতে ধরে দেখিয়েছেন, এইটা করতেছেন। তো করতে করতে কোন সময় যে বেলা পড়ে গেছে তার খেয়াল নাই, তখন তার হঠাৎ মনে হলো যে তাদের যে গরুগুলাকে খাবার দেওয়া হয়নি। তো তিনি খুব টেনশনে পড়ে গেলেন যে অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছে। তো তাদের ওখানে ঘাস তোলা থাকতো, ওই তাদের যে ওখানে জমি ছিল একটা, সেই জমির পাশে ওই ঘাস তুলে তুলে নিয়ে আসতে হতো, এনে ওই তাদের গোয়াল ঘরের পাশে বসে সেগুলোকে কেটে, কেচি দিয়ে কেটে ওগুলা বস্তায় ভরে তারপর আনতে হইত। তো তিনি ওই সন্ধ্যার আগে দিয়ে বেরোলেন, মানে হৃদয়ের বাবা। হৃদয়ের দাদি ওইখানে বলছে তুই কই যাস, তিনি বলতেছেন ঘাস আনতে যাই। তো হৃদয়ের দাদি বলতেছে এখন যাইস না, সন্ধ্যা হয়েছে এখন কেন যাস, তোর বাপের সন্ধ্যায় খেতে যেতে না করছে, গোয়াল ঘরের কাছেও যেতে না করছে, আমাকে গোয়াল ঘরটা ভালো না, সন্ধ্যার দিক যাইছ না। এই বলে তার মা আর কি, মানে হৃদয়ের দাদি না করতেছে, হৃদয়ের বাবা বললেন আইতাছি আইতাছি বলে সে রওনা দিল। তো সে তার সাথে বস্তা এবং কাঁচি নিয়ে সে বের হয়ে গেল। বের হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, তাদের গোয়াল ঘরটা ছিল তাদের ওই যে বাসার ওখান দিয়ে, মানে তার এটা তো তখন তার দাদা বাড়ি আর কি, ওই রাস্তা ছিল, সে রাস্তা দিয়ে উঠে মেন রাস্তায় উঠলে সোজা হেঁটে গেলে এই যে এই ক্ষেতটার কথা বলছি, যে হৃদয়ের বাবা যে ক্ষেতটা সেটা পার হয়ে আরো সামনে যেতে হতো। তো ওখান থেকে পার হয়ে তিনি যাচ্ছেন, অলরেডি তখন বেলা পড়ে যাচ্ছে। তো এই সময় তিনি যে ওই ক্ষেতে যেখানে ঘাস সেই জায়গায় তিনি গেলেন। তো গিয়ে তিনি শুরু করলেন ঘাস কাটা। তো ঘাস কাটতেছেন এবং তার এই বস্তা ভরতেছেন। তো বস্তা ভরতে ভরতে তিনি বেশ অনেক ঘাস কেটে ফেলছেন, ভরে বস্তা ভরে ফেলছেন। ভরার পর সেটা নিয়ে তিনি রওনা দিলেন, তো আসবেন তাদের গোয়াল ঘরে। তাদের গোয়াল ঘর কিন্তু তাদের ওইটার তাদের বাসার কাছেই পাশে। তো হেঁটে হেঁটে আসছেন গোয়াল ঘরের কাছে, তখন অলরেডি প্রায় অন্ধকার নেমে আসছে, বেশ নেমে আসছে। এবং তাদের যে গোয়াল ঘরটা, তাদের বাড়ির থেকে এক্সটেন্ডেড একটু রাস্তা ধরে যেতে হয়, দুই পাশে কিন্তু গাছগাছালি, বেশ খানিকটা হেঁটে গেলে ওই পাশে গোয়াল ঘর। এবং ওই যে হৃদয়ের দাদি মানা করছে যে গোয়াল ঘরে রাত্রেবেলা যাইতে না করছে, তো দাদা ওখানে প্রচলিত আছে যে ওইখানে নাকি অনেক কিছু দেখে মানুষ। হ্যাঁ, মানে ওই গোয়াল ঘরটার পাশে একটা বাঁশ ঝাড় আছে, ওই পাশ থেকে নাকি মানুষ অনেক সময় শুনতো আর কি, যে কে জানে হাঁটাহাঁটি করে, এরকম মানুষ অতীতে আগে দেখছে, যে এরকম এক মানুষ দেখছিল হেঁটে যাওয়ার সময় গোয়াল ঘরে পাশ দিয়ে, গোয়াল ঘরে পাশ দিয়ে একটা লম্বা ঢেঙ্গা একটা মহিলা বেরিয়েছে, এবং সে মানে এক পেঁচে শাড়ি পরা, এরকম তার সারা শরীর ডার্ক, অনেক ডার্ক, কালো গোত্রের, এবং এরকম হেঁটে আসতেছে, এবং তার হাতের মধ্যে এরকম চুড়ি পরা, পা দুইটা উল্টা, এটা দেখছে মানুষ আগে। তো এর জন্য ওই গোয়াল ঘরের কাছে রাতের বেলা যায় না। এবং অনেকে এরকম অনেক কিছু শুনছে, গরু হঠাৎ ডাকাডাকি শুরু করে, প্রচন্ড ডাকা শুরু করে ভয়ে, মানে এরকম ঘটনা আছে, এই কারণে যেতে না করে রাতের বেলা। আর হৃদয় যে এখন যে যাচ্ছে, এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম ডার্ক, মানে পুরো জায়গাটা ডার্ক হয়ে গেছে, আকাশে শুধু একবারে লালচে আভা লেগে আছে, মানে মাগরিবের ওয়াক তখনও শেষ হয়ে যায় নাই, বাট ওই যে লালচে একটা আভা আকাশে। হৃদয় বস্তা নিয়ে গেছে, তার মনে চিন্তা হচ্ছে যে সে খুব দ্রুতই মানে ওই ঘাসগুলাকে ওইখানে জাস্ট টুকরা টুকরা করে ওইখানকার একটা বস্তা আছে, ওই বস্তাতে ভরে রাখবে, আর কিছুটা ঘাস গরুর সামনে ওগুলো দিয়ে তারপর আসবে, এই চিন্তা করছে সে। তো সে ওই বস্তা নিয়ে ওখানে ফেললো আর কি, যখন ফেলছে তখন দেখতেছে যে ওখানে ওই ইসের কাছে একটা হারিকেন টানানো আর কি, ওই তাদের গোয়াল ঘরের কাছে। তো হারিকেনটা সে জ্বালাইলো, ওখানে ওখানে ওই ইসের মধ্যে ম্যাচেস ছিল, সেটা দিয়ে হারিকেনটা জ্বালাই টানাই দিল। তো হালকা একটা আলো হয়েছে ওই জায়গাটা, একটা মানে ভুতুড়ে আলো টাইপের। আর এই পাশে সে ওই ঘাস যে বস্তা আনছে ওটা ফেলছে উপর করে, করে কাঁচি দিয়ে সে কেটে কেটে এটা ছোট করতেছে আর কি, করে এগুলো দিবে ওইখানে। বেশ লম্বা লম্বা ঘাস ছিল, কাঁচি দিয়ে কেটে কেটে ছোট করে দিবে। সে ওই গরুকে ঘাস কেটে দিত সুন্দর করে, খুব আদর করে পালতো আর কি। তো ওগুলা কেটে কেটে সে নিয়ে একটা ইসের মধ্যে জমাচ্ছে, একটা বস্তার মধ্যে রাখতেছে এগুলা। তো বস্তা মোটামুটি অর্ধেক ভরে গেছে, আরও বেশ খানিকটা ঘাস আছে, এদিকে অন্ধকার কিন্তু আরো বেড়ে গেছে। তো চিন্তা করতেছে যে আমি কাজটা শেষ করেই যাই, এরকম অর্ধেক কাজ করে ফেলে রেখে কি লাভ, আমি বাকিটা ভরে দিয়ে একদম বস্তাটা নিয়ে একদম সামনে টেনে রেখে যাবো, ওখান থেকে জাস্ট কিছু ঘাস গরুড়ে দিয়ে যাবো, এরকম চিন্তা করতেছে। তো সে বস্তা প্রায় অর্ধেকের বেশি ভরে ফেলছে কেটে, আর বাকি খানিকটা ঘাস আছে ওগুলো ভরলেই বস্তাটা ভরে যাবে আর কি। এই সময় সে হঠাৎ করে দেখলো যে একটা গরুর মধ্যে, মানে এই ভিতরে গোয়ালের ভিতরে যে গরুগুলো আছে এগুলা কেমন জানি একটু অস্থির হয়ে গেছে, ডাকাডাকি শুরু করছে, পা ছুটতেছে, শব্দ করছে, এরকম এদিক ওদিক করতেছে, মনে হচ্ছে মানে গরুগুলা ভিতরে অস্থির হয়ে গেছে। তো এই শব্দ শুনে একটু ভয় লাগলো, মানে হৃদয়ের বাবার কাছে একটু ভয় লাগলো, কারণ কি তিনি ওই যে এইসব বিভিন্ন ঘটনা শুনছেন মানুষের কাছে তাদের এই গোয়ালঘরে এলাকা সম্বন্ধে। এরপর তার কাছে মনে হলো যে ওখানে যে বাঁশ ঝাড়গুলো, বাঁশ ঝাড়ের ইগুলো নড়তেছে বেশ, এই গোয়ালঘরের পাশে বেশ চিকন চিকন কিছু কঞ্চি আছে আর বাঁশ ঝাড় আছে, ওগুলা কেমন যে সস 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 করে নড়তেছে এরকম, মানে বেশ সসর শব্দ হইতেছে ওদিকে। তো তিনি একটু মানে বিচলিত হয়ে গেলেন যে ঘটনাটা কি, মানে এখানে এরকম করতেছে কেন, গরুগুলা কেমন জানি মানে ডাকগুলাও কেমন, মানে এগুলো সাধারণত কোনো মানে ভয়ঙ্কর প্রাণী দেখলে এরকম ডাকে। তো তিনি আবার কিছুক্ষণ চিন্তা করে চিন্তা করলেন যে না কাটি, ঘাসগুলা কাটি। তো ঘাস তিনি কেটে আরো ভরছেন বস্তা, আর সামান্য কিছু বাকি আছে। এই সময় হঠাৎ করে তার মনে হলো যে তার বস্তার ভিতর থেকে যে ঘাসগুলাকে তিনি যখন এই পাশে ঘাস কাটতেছেন ছোট করতেছেন, মনে হলো যে কে জানি ধাক্কা দিয়ে মানে ভেতর থেকে যদি মানে উড়ায় ফেলে দেয়, ভেতরে যদি কোনো কিছু থাকে ধাক্কা দিয়ে ঘাস উড়ায় ফেলে, জাস্ট ওইভাবে মনে হলো এক গাছি ঘাস ভৎস করে শব্দ হলো বস্তার ভিতর থেকে উড়ে গিয়ে এই পাশে ওদিকে পড়লো আশেপাশে। তো তিনি চিন্তা করলেন কি রে ঘটনা কি, এইটা কি হলো, বস্তার মধ্যে ঘাস এসে ভস করে পড়লো কি হিসাবে। তো তিনি এটা চিন্তা করে একটু তাকাইলেন, তাকাই চিন্তা করলেন যে কিছু কি পড়ছে উপর থেকে এসে যে এই ঘাস উড়ে গেছে। তো ওরকম তো না, তিনি আবার কিছু ঘাস মানে ঘাসকে গোছায় এরকম দুই হাতে নিয়ে আবার বস্তায় ফেললেন, ফেলে তিনি আবার কেটে কেটে ঘাস রাখতেছেন। এবার মনে হলো যে বস্তাটা একটু নড়তেছে, আবার ভস করে উঠলো এই ঘাসগুলা, আবার ভস করে উঠলো এবং তিনি দেখলেন বেশ কিছু উড়ে পড়লো এই পাশে। এইবার তিনি একটু মানে ভয় পাইছেন যে ঘটনাটা কি এরকম হইতেছে কেন। হঠাৎ করে তিনি দেখলেন যে বস্তাটা মনে হয় নাড়তেছে চাড়তেছে কেউ, মানে কেউ যে নাড়াচাড়া করে সেরকম। তারপর দেখলেন যে বস্তাটা কাত হয়ে নিচ থেকে ঠাস করে পড়ে গেল একপাশে। পড়ে যাওয়ার পর তিনি মানে তার তখন একটা গুজবাম্প হয়ে গেছে, তিনি একটু ভয় পেয়েছেন, তিনি কাঁচিটা নিয়ে উঠে সরে গেছেন পিছন দিকে। এই সময় তিনি দেখলেন যে এই যে ঘাসগুলো পড়ছে এগুলো মনে হচ্ছে যে স্তূপ হয়ে আর তার এই পাশের থেকে যে ঘাস আছে এগুলো বাতাসের মতো উড়ে এসে এটার সাথে মিলল, মিলে মনে হচ্ছে ঘূর্ণিত রেখের একটা একটা মানে আকৃতি নিতেছে, এই ঘাস কাটা ঘাসগুলা এবং ঘাসগুলা মিলে একটা আকৃতি নিতেছে, একটা অবয়ব তৈরি হইতেছে। তার কাছে মনে হইল যে এটা একটা অবয়ব। এই সময় প্রচন্ড ভিতরে এই তাদের যে গোয়ালের ভিতরে গরুগুলো প্রচন্ড ডাকা ডাকা শুরু করলো, মানে ছিঁড়ে চলে যাবে গরু এরকম একটা অবস্থা। এরকম ভেতর থেকে তিনি মনে হলো কেমন একটা শব্দ শুনতেছেন গোয়ালঘরের ভিতরে। তো তিনি ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পেয়ে আরো কয়েক পা পিছিয়ে আসলেন। এদিকে ঘাসগুলো মনে হইতেছে একটা অবয়বের মতো নিতেছে, অবয়বটা দেখে মনে হচ্ছে দুইটা পা, পা দুইটা মনে হচ্ছে উল্টা, এরকম দুইটা পা ঘাস দিয়ে একটা অবয়ব তৈরি হইতেছে এখানে বাতাসের ঘূর্ণিতে। তো হৃদয়ের আব্বার সব সাহস উবে গেল, তিনি ঘুরে দৌড় দিলেন পেছন দিকে। তো তিনি যখন ঘুরে দৌড় দিচ্ছেন এই সময় তিনি শব্দ পেলেন, শব্দ করে যখন যে হারিকেন জ্বালা আসছিলেন, হারিকেনের চিমনিটা ঠাস করে ফেটে গেল এবং দমকা বাতাসে হারিকেন নিভে গেল, এবং ওই বাতাসটা ঘুরতে ঘুরতে ওই ঘাসগুলাকে নিয়ে একটা মানে বাতাসের ঘূর্ণি তৈরি হয়েছে একটা পিলারের মতো। তার কাছে মনে হইতেছে ঘূর্ণিটা কোন একটা আকৃতির মতো এরকম ঘুরতেছে এবং মনে হচ্ছে তার দিকে আসতেছে। তো হৃদয়ের বাবা ঝেড়ে দৌড় দিলেন ওইখান থেকে, মানে মানে যত দ্রুত সম্ভব তিনি দৌড়াইতেছেন আর তিনি দোয়া পড়তেছেন, দৌড়াইতেছেন আর দোয়া পড়তেছেন। অন্ধকার রাস্তা, মানে তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে, তিনি দৌড়াইতে দৌড়াইতে গাছগাছালির মধ্যে দিয়ে আসতেছেন। তার কাছে মনে হলো যে খ্যান খ্যান শব্দে কেউ কথা বলতেছে এখানে, অনেকটা নারী কণ্ঠ এরকম, দুই পাশের গাছগাছালির মধ্যে অনেকগুলো কাঁঠাল গাছ আরও গাছ আছে এখানে। তো তিনি দৌড়াইতে দৌড়াইতে মানে পড়ি মড়ি করে একসময় তাদের বাড়ির যে বারান্দা সেটার মধ্যে এসে তিনি লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠে তিনি বাড়ির দরজার মধ্যে ঠাসা ঠাস করে নক করতেছেন। তো ওনার মা মানে হৃদয়ের দাদি দরজা খুলে দিল, তিনি ঘরের মধ্যে তাড়াতাড়ি ঢুকলেন, ঢুকে নিজেই দরজা বন্ধ করে দিয়েছেন ভয়ে। তো হৃদয়ের দাদি জিজ্ঞেস করলো কি হয়েছে, বলছে যে মা এরকম এরকম দেখছি, কি একটা অবস্থা গোয়াল ঘরের কাছে। তো হৃদয় দাদি বলে তোলে যাইতে মানা করছি আগেই। তো তিনি তাড়াতাড়ি তাকে বসালেন, পানি খেতে দিলেন এবং তিনি ওই যে মানে গ্রামে যা করে দা পোড়ায় আগুনে ধরে সেটার পানি ভিজায় তাকে খেতেছে দায়ের মধ্যে লবণ রেখে, যেটা করে আর কি গ্রামে এগুলা তারা পালন করে। তো এগুলা করতেছিলেন, তো হৃদয়ের দাদা তখন আসছে, তো তিনি এসে বসে ছেলেকে দোয়া পড়ে দিলেন, দোয়া দূর পড়ে ফু দিলেন আর বললেন যে তোমাদেরকে যে মানা করছি সন্ধ্যার সময় বেরিতে এটা তোমরা বুঝো না, ওই যে ক্ষেত ক্ষেতটা হলো খারাপ, ওই ক্ষেতের মধ্যে খারাপ জিন আছে, এগুলো ঘোরাফেরা করে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় গেছে ঘাস কাটতে, ওইদিকে ঘাস কাটার কোনো দরকারই ছিল না, তারপর ওই ঘাস যে কাটছো ওই ঘাসের ওইখান থেকে কিছু একটা আসছে তোমার সাথে আয়সা, ওই যে ওই এমনি তো গোয়াল ঘর খারাপ, ওই জায়গায় এইসব ঘটনা ঘটছে, খবরদার আর কখনো এরকম সন্ধ্যার সময় ওখানে যাবা না, ভর দুপুরেও যাবা না। মানে তখন হৃদয় দাদা বলে দেয় একদম ভর দুপুরে ওইখানে যাবা না, সন্ধ্যার সময়ও যাবা না, ঠিক ওই সময়গুলো খারাপ, আর ঠিক ফজরের আগে নড়াচড়া করবো না, গোয়াল ঘরের কাছে যাবা না ওই সময়। হ্যাঁ, আর ওই জায়গা তো এমনিও মানে মানে পাক থাকে না, নাপাকি থাকে ওই সময়টা, আর মানুষে তো কত কিছু দেখছে ওইখানে গোয়াল ঘরের দিকে, ওই জায়গাটা ভালো না, আমি পারলে গোয়াল ঘর সরাই নিয়ে আসবো ওই পাশে। তো এটা বলে আর কি হৃদয় দাদা। তো যাই হোক, তিনি তারপরও ওই দিন তো রাত পার হয়, ওই দিন দোয়া দুরুদ পড়ে ছেলেকে ফু দিয়ে রেখে যান বাসায়, বলে যে রাতের বেলা যদি কোনো শব্দ টব্দ শুনে যাতে না বেরোয়, আর হৃদয়ের বাবাও এরকম বের হয় নাই। তো পরদিন সকালে তাদের এক আরেক আত্মীয় ছিল, তিনি একজন আলেম মানুষ, তিনি আসেন। আসার পরে তাকে দিয়ে ওখানে দোয়া দরুদ পড়ায় ফুজেন ছেলেকে, পড়া পানি দেন আর বলে যে ছেলেকে যাতে দোয়া করে দেয় যাতে তার কিছু না হয়। তো ওই আলেম যিনি ছিলেন তিনি দোয়া দরুদ পড়ে দেন, পড়ে বলে যে না ছেলেকে আসর করতে পারে নাই, আসর করে নাই আর কি, কিন্তু ওরে পাইলে করতো আর কি, আর একটু যদি মানে সময় এদিক ওদিক হয়ে যেত করতো, হয়তো দোয়া দরুদ পড়া শুরু করছিল ওখান থেকে পলানোর সময় এরকম। এই বলে আলেম বলে যে আচ্ছা ওরকম জ্যান নয়, একই কথা বলে যে এরকম মানে সময় যখন নাকি একটু অন্যরকম থাকে তখন বের হবেন না, যেমন ওইরকম ফজরের ঠিক সুবে সাদেক শুরু হওয়ার আগের সময়টা, তারপর একদম ভর দুপুর সূর্য যখন মাথার উপরে থাকে, হ্যাঁ, তারপরে আসরের সময় শেষ হয়ে গেছে সূর্য ডুবতেছে, এই সময়গুলোতে এরকম জায়গাগুলোতে যাবেন না, এগুলা ঠিক না, আর দোয়া দরুদ পড়ে চলাফেরা করবেন, এগুলো বলে দেয় হৃদয়ের বাবাকে। তো হৃদয়ের বাবার এই আরেকটা ঘটনা ছিল যেটা শেয়ার করলো হৃদয়, আর সে বলছে যে তাদের পরিবারে এরকম আরো ছোটখাটো ঘটনা আছে, সে এগুলা কালেক্ট করতে পারলে সেগুলো শেয়ার করবে আমাদের কাছে। তো আমিও শেয়ার করলাম। আর আরেকটা ব্যাপার, অনেকে গ্রাম বাংলার ঘটনা নিয়ে বলেন যে গ্রাম বাংলার এই ঘটনাগুলো এরকম কেন, মানে এরকম ভাবে হঠাৎ করে ভয় পায়, এরকম করে ধরে বা কিছু। যারা গ্রাম বাংলার মানুষ তারা কিন্তু জানেন, যারা গ্রাম থেকে আসছেন তারা কিন্তু জানেন যে গ্রামে আসলে কি ঘটে, আপনারা নিজেরাই জানেন, নিজেরাই সাক্ষী, এটাতে আসলে বলার কিছু নাই আমার। আমি এই যে কয়েকদিন আগে আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করেছি অদ্ভুতুলে, এই নতুন ভাবে শুরু করার পরই মিরপুরে একটা ঘটনা ছিল, কোন একটা এলাকার মিরপুরে, ওই যে একজন মানুষ ইলিশ মাছ কিনতে যায় বৃষ্টির রাতে, তারপরে তার কিছু একটা হয়, সে গাছে উঠে যায়। ঠিক এই ঘটনা শেয়ারের কিন্তু পরদিনই বা তার পরদিনই আমি কিন্তু একটা নিউজ পাই, একেবারে আমাদের দেশের মোটামুটি একটা ভালো মিডিয়া নিউজেই কিন্তু কভার করেছে যে একটা গ্রামে একজন ভদ্রমহিলা এরকম তেঁতুল গাছের উপর উঠে গেছে, একদম একদম মগডালে উঠে গেছে, এবং সে তার মিষ্টি খাচ্ছিল ওখানে বসে রাতের বেলা, তার ছেলে নাকি তাকে নামাতে গেছে, তাকেও নাকি মিষ্টি সাজছে মহিলা, এবং তারপরে নাকি সে গাছ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে বেহুশ হয়ে যায়। তো যাই হোক, দেখেন ঘটনার মধ্যে কত সিমিলারিটি আছে, হ্যাঁ, মানে এই জিনিসগুলো কিন্তু আসলে গ্রাম বাংলায় ঘটে, এবং যেখানেই আমাদের দেশে যেসব জায়গাগুলো রুরাল এলাকা ছিল সেসব জায়গাগুলো কিন্তু এই ধরনের ঘটনা দিয়ে একদম ফোকলোর লেজেন্ডে ভরা। আপনারা গেলেই কিন্তু শুনতে পাবেন, আপনারা যে কোনো একটা গ্রামে যান, নির্জন গ্রামে, সেখানকার কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেন আপনারা কি এরকম অতিপ্রাকৃত কিছু দেখেন কিনা, তারা কিন্তু আপনাকে বলবে অনেক কিছু, এবং আপনার কাছে মনে হবে এটা কিন্তু সিমিলার, আপনার কাছে মনে হবে যেরকম আমি শুনছি, কিন্তু কিভাবে আপনি একটু মিলটা বোঝার চেষ্টা করেন। আমি নিজেই কিন্তু এই মিল বোঝার চেষ্টা করেছি অনেক সময়, কিন্তু আমার কাছে কিন্তু জিনিসটা মানে আসলে পরিষ্কার হয় নাই। আমি যেই ঘটনা, আমি আপনাদেরকে বারবার বলি যে আমি যেই ঘটনা শুনেছি একদম বাংলাদেশের এই প্রান্তের মানুষের কাছে, আবার সেম ঘটনা মানে এই ধরনেরই কিছু একটা ঘটেছে বাংলাদেশের একদম শেষ মাথায় আরেক মাথায় সেখানকার মানুষের সাথে, একই সিমিলার টাইপের ঘটনা, এমনকি এমন কিছু ঘটনা শুনেছি যেটা একেবারে আমার নিকট আত্মীয় গ্রামে তারা বলছে যে তাদের দাদার সাথে ঘটেছে, তাদের দাদার সাথে ঘটেছে, আবার এরকমই আরেকটা ঘটনা অন্য আরেকজন মানুষের কাছ থেকে আমি শুনেছি তাদের সাথে ঘটেছে। তো এত মিল কিভাবে থাকে বলেন এই ফোকলোরগুলোর মধ্যে, বা যে বলেছে তার দাদার সাথে ঘটেছে একদম মানে সে তারা সাক্ষী দিয়ে বলতেছে যেরকম ঘটছে, যেমন এই ঘটনার মধ্যে বিশেষত্ব ছিল যে এই ঘটনাটা আমি শুনেছি একদম গ্রামে গিয়ে, তখন সেখানকার যারা আত্মীয় স্বজন ছিল, গ্রামের কিছু আত্মীয় স্বজন থাকে যাদেরকে আমি হয়তো চিনি না, তারা হয়তো দুঃসম্পর্কের আত্মীয়, তাদের মধ্যে কেউ বলছে যে তাদের একজনকে এরকম রাতের বেলা ডেকে নিয়ে গেছিল, ডেকে নিয়ে যে সেই হাল চাষের কথা বলে, ঠিক সূর্য ওঠার আগে যেটাকে বলা হয় যে সুবে সাদিকের আগের সুবে সাদিক, মানে যেটাকে মানুষ ভ্রম তৈরি হয় সেই সময় নিয়ে গেছিল, এবং সেই সময় ওই সেই মাঠে চাষ করার আগে বলা হয় কুস্তি লাগি, তো কুস্তিতে দেখা যাচ্ছে যে যাকে ডেকে নিয়ে গেছে তাকে একদম মেরে ফেলার উপক্রম করে, এবং পরবর্তীতে বোঝা যায় যে এটা আসলে মানুষ ছিল না। যে এরকম ঘটনা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানুষের কাছে, সম্পূর্ণ ভিন্ন জায়গায় এবং অন্য একটা এলাকায় একই রকম ঘটনা আমি শুনেছি, এই একই ধরনের ঘটনা, সেম টাইপের ঘটনা। তো আমি কিভাবে বলবো যে যেই মানুষটা আমাকে প্রথম বলেছিল আত্মীয়দের মধ্যে সে এটা মিথ্যা বলেছে, তার কাছে কিন্তু আমি আসলে মানে এইভাবে শুনতে চাই না এই যে ঘটনাটা আমি শেয়ার করবো কারো কাছে। তখন কিন্তু ধরেন আমি একদম যুবক, আমার বয়স ধরেন 18 বছর 19 বছর, তখন শুনেছি তাদের কাছে এই ঘটনা। আবার এই ঘটনা আমি পরবর্তীতে অনেক বছর পরে এই একই রকম ঘটনা অন্য জায়গায় আরেক মানুষের কাছ থেকে শুনেছি। তো এই জিনিসগুলো কিন্তু গ্রাম বাংলায় ঘটে, গ্রাম বাংলায় কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার আছে, এবং আমার মনে হয় অতিপ্রাকৃত জিনিস যারা তারা একই রকম জিনিস বিভিন্ন জায়গায় ঘটায়। তো সুতরাং গ্রাম বাংলার ঘটনাগুলো নিয়ে এই ধরনের প্রশ্ন তোলাটা আমি ব্যক্তিগতভাবে সমীচীন মনে করি না। আমাদের ফোকলোর, আমাদের লেজেন্ড, এগুলো আমাদের নিজের জিনিস, আমরা এগুলোকে আগলে রাখবো, আমরা এই জিনিসগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করব, যাতে করে আমাদের নিজস্বতা তৈরি হয় এবং আমাদের নিজস্বতা যাতে বজায় থাকে, যেরকম বিদেশিরা তাদের ফোকলোরগুলোকে লালন করে, তাদের লেজেন্ডগুলোকে লালন করে। তো যাই হোক, আজকে এখন আর কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী ঘটনায়। আমি চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আবার ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আবারও চলে এলাম আপনাদের মাঝে অদ্ভুতের দ্বিতীয় ঘটনা নিয়ে। আর এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন নওশিন ফারিয়া ক্যানাডা থেকে। নওশিন অতীতে আমাদের সাথে কাহিনী শেয়ার করেছিলেন, তিনি তখন বাংলাদেশে ছিলেন। তো এর মাঝে তিনি ক্যানাডায় চলে যান এবং বেশ অনেকদিন তিনি কোনো কাহিনী পাঠাতে পারেননি। তিনি লিখেছেন, তিনি শুনতেন মাঝে মাঝে এই অদ্ভুতরে শুনতেন, আর তার ইচ্ছা করত কোনো কাহিনী কালেক্ট করে পাঠাতে, কারণ তার খুব প্রিয় অদ্ভুতরে। তো ফাইনালি তিনি একটা কাহিনী কালেক্ট করেছেন এবং তিনি সেটি সেন্ড করেছেন আমার কাছে। আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব নওশিনের পাঠানো ঘটনায়। নওশিন যেখানটায় কাজ করে সেটা শহর থেকে একটু দূরে। সে সেখানে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে একটা অফিসে, এবং শহর থেকে দূরে হয় জায়গাটার আশেপাশে বেশ সুন্দর ন্যাচারাল ভিউজ আছে, জানালা দিয়ে দেখা যায়। বিশেষ করে উইন্টারে বেশ বিষাদ করা ভিউ মনে হয়। সে লিখেছে, জানালার পাশে তার ডেস্ক হওয়াতে এসে বসে বসে যখন তাকায় বাইরে তুষার পড়লে বা বরফ পড়লে চারিদিক তুষারে ছেয়ে যায়, আর কেমন যেন একটা বিষণ্ণতা ভর করে চারপাশে। গাছগুলো মরা, সেখানে পাতা নেই, অন্যরকম লাগে। তো যাই হোক, এরকমই একটা উইন্টারের দিনে নওশিন অফিসে গিয়েছে কাজ করতে, কফি হাতে বসেছে। তো দেখলো যে ওই দিন হাতে তেমন কাজ নাই। তো তার কলিগ কথা বলছিল তার সাথে, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। এর মাঝে তাদের আরেক কলিগের একটা ব্যাপার নিয়ে কথা হয় এবং সেখানে সে বলে যে তাকে বোবায় ধরে মাঝে মাঝে। তো বোবায় ধরছিল এবং বোবায় ধরার জন্য সে অফিসে আসতে পারেনি ওই দিন, খুব খারাপ অবস্থা ছিল। তো এটা শুনে নওশিন বলে যে আসলে তোমাকে এরকম বোবায় ধরে? বলে যে হ্যাঁ, আমাকে এরকম বোবায় মাঝে মাঝে ধরে। তো তখন তাদের আরেক কলিগ ছিল, সে ওই পাশ থেকে বলল যে টেল মি অ্যাবাউট ইট। তার নাম জর্ডান। সে বলল যে আমাকে এই বিষয়ে মানে বলতে বলো, আমি বলবো তোমাকে যে আমাদের বাসাটা একেবারে এইসব ভয়ের ঘটনায় পরিপূর্ণ। মানে ওইখানে বোবায় ধরবেই, আমাদের বাসায় যেই থাকবে তাকে বোবায় ধরবে বা সে কিছু একটা এক্সপিরিয়েন্স করবে। তো তখন নওশিন বলে যে বলো না কি ব্যাপার, তোমাদের বাসার কি ঘটনা কি? তো তখন সেই ছেলেটা শেয়ার করে তাদের বাসার কথা। এই বাড়িটা জর্ডানের বাবা মা কিনেছিল বেশ কিছুদিন আগে, বেশ অনেকদিন আগে কিনেছিল। তো খুব কম দামে পাইছিল বাড়িটা। কম দামে পাওয়ার কারণ হচ্ছে এটা শহর থেকে একটু দূরে বাড়িটা। তো তার বাবা মার তখন ইচ্ছা ছিল একটা বাড়ি কিনবে আর কি। তারা টাকা পয়সা সেভ করেছিল কিছু, তো বাড়ি নিয়ে ঘুরছিল বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্টদের ওখানে। একটা বাড়ি তারা ক্যাটালগে বেশ কম দামে দেখে যে বেশ কম দামে বিক্রি হচ্ছে। তো বাড়িটার আশপাশ যে ভিউজ খুব সুন্দর, আর যে ফ্যাসিলিটিস গুলো লেখা সেগুলোও বেশ ভালো। তো তার বাবা মা চায় ওটা দেখতে। তো সেই এজেন্ট তাদেরকে বাসাটায় নিয়ে যায়। তো বাসায় গিয়ে দেখে বাসাটা ফ্রেশলি পেইন্ট করা, নতুন করে রং করা হয়েছে, ফ্রেশ পেইন্টের ঘ্রাণ। এবং বাসার ভেতরে ঢোকার পরে মোটামুটি বেশ সবকিছুই বেশ সুন্দর, মানে ঢোকার পর মূল যে লিভিং রুম রুমগুলো সবগুলো মানে মোটামুটি ভালো মতো রিনোভেট করা, খুব সুন্দর করে করা হয়েছে। বাড়ির পেছন দিকে যে একটা ইয়ার্ড আছে সেটাও বেশ সুন্দর লনমোর করে রাখা হয়েছে, মানে বেশ ভালো, তাদের বেশ পছন্দ হয় বাসাটা দেখে। তো বেজমেন্ট যখন দেখতে যায় তখন গিয়ে তারা একটু অড কিছু ব্যাপার স্যাপার দেখে বেজমেন্টে, যে বেজমেন্টের একটা দেয়াল কালো, মানে বেশ ব্ল্যাক রং করা এবং একপাশে কিছু ছোপ আছে, কেমন জানি খয়েরি রঙের ছোপ। তো জর্ডানের বাবার কাছে এই জিনিসটা কেমন জানি লাগে, কেমন জানি ভালো লাগে না। তো তিনি ওই এজেন্টকে জিজ্ঞেস করে যে এই দেয়ালের এই অবস্থা কেন, আর বেজমেন্টটাও জানি কেমন হয়ে আছে। তো তখন এজেন্ট বলে যে আসলে এখানে তো একজন অ্যাস্ট্রোলজিস্ট থাকতো এবং তিনি বেশিরভাগ টাইমেই এই বেজমেন্টে টাইম কাটাতেন, এই উনার নিজের মতো কাজ করতেন, এটা ওইটা আঁকতেন, কি কি রং করতেন নিজের মতো। তো এই কারণে ওই এরকম, আর এটাকে আসলে আমরা সবকিছু যখন রিনোভেট করছি বেজমেন্ট আর আমাদের ধরা হয়নি। তো তখন জর্ডানের বাবা বলে ওকে আই সি। তো বললো যে কেন তোমরা বেজমেন্টটা করো নাই? বলে করি নাই আসলে, করা হয় নাই, তুমি চাইলে আমরা করে দিতে পারি। তো সে বলে যে এরকম করলে এই ব্যাপার, এক্সট্রা কস্ট কতটুকু যোগ হবে এগুলো বলে দেয় বাড়ির দামের সাথে। আর তখন জিজ্ঞেস করে জর্ডানের বাবা যে অ্যাস্ট্রোলজিস্ট কোথায়? বলে তার মানে শেষ যাত্রা এখান থেকে হয়েছে, সে শেষ দিনগুলোতে এই বাড়িতেই ছিল। তো যাই হোক, জর্ডানের বাবা শুনে শুনে তার মায়ের সাথে পরে আলাপ করে অন দ্য ওয়ে ব্যাক বাসায় আসার সময় যে বাসাটা তারা নেবে নাকি। তো জর্ডানের মা নাকি বলে যে এত সস্তায় তো এদিকে বাড়ি পাবা না, নিয়ে নাও, এটা আমরা নিয়ে নিব। তো যাই হোক, বাড়িটা তারপর তার জর্ডানের বাবা মা কিনে নেয়। তো কেনার পর খুব খুশি মনেই তারা বাড়িতে উঠে এবং খুব ব্যস্ততা থাকে তাদের, জিনিসপত্র টানাটানি করে। জর্ডানের ভাই হেল্প করে তাদের, জর্ডানের ভাই তাদের সাথে থাকতো না, সে সেপারেটলি থাকত। আর জর্ডানের বাবা মা তারা থাকতো, তো জর্ডানের ভাই সহ এসে তাদেরকে খুব হেল্প করে জিনিসপত্র তুলে দিতে। তো যাই হোক, তারা বাড়িটা গোছায় ফেলে আর জর্ডানের বাবা বলে বেজমেন্টের কথা যে বলছিল লোকটা, যে আমরা ফিক্স করে দিতে পারি, এজেন্ট বলছিল যে একটা কস্ট দিয়েছিল, বলছিল এত টাকা কস্ট পড়বে। তো তিনি বলছিলেন যে না, আমি নিজেই করে নিব। তো উনি আপাতত বেজমেন্ট নিয়ে এত চিন্তিত না, জর্ডানের বাবা, তিনি চিন্তা করছে যে আমি পরবর্তীতে করব। ওইখানে শুধু ওই যে হিটার আর এগুলো আছে, সুতরাং এগুলা নিয়ে তিনি চিন্তা করেন না। তো যাই হোক, তারা সবাই সেট হয়ে গেল বাড়িতে এবং দু একদিন জর্ডানের ভাইও থাকলো তাদের সাথে এবং তারা মোটামুটি সময় কাটালো। তো জর্ডানের কাছে বাড়িটা বেশ ভালো লাগতেছে, কারণ যে লিভিং রুমটা এটা বেশ প্রশস্ত, বড়, ছাদটা অনেক উঁচু আর উপর থেকে এটা শ্যান্ডেলিয়ার ঝুলতেছে, বেশ সুন্দর লাগতেছে। জর্ডানদের যে আগের বাসাটা এটা এতটা এরকম বড় ছিল না, আর এই বাসার নিচে তাদের যে পাশে যে তাদের ডাইনিং স্পেস এটাও বেশ সুন্দর, বেশ বড়। তার পাশে কিচেনটাও প্রশস্ত এবং সোজা চলে গেলে এখানে লন্ড্রি রুম, ডান দিকে গেলে বেসমেন্টে নামার দরজা। তো এই জায়গাটা জর্ডানের কাছে বেশ একটু মানে রহস্যময় লাগছে, কারণ তার বাবা বলছে তাকে যে নিচে যাবা না, নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বেসমেন্টটা এখন আমরা ধরি নাই, আমি লোকজন এনে ঠিক করবো, তারপরে বেসমেন্টে যাবা, এর আগে যাওয়ার দরকার নাই। হিটার নিয়ে যদি কোনো প্রয়োজন হয় আমি যাব, হ্যাঁ, পানির পাম্প এগুলো নিয়ে কোনো প্রয়োজন হলে আমি যাব, তোমার যাওয়ার কোনো দরকার নাই। তো জর্ডান তখন কিন্তু টিনেজ, তার ওই সময় কিউরিয়াসিটি বেশি। কোন টিনেজকে যদি বলা হয় যে অমুক জায়গায় যেও না বা ওইটা ধরো না, সে কিন্তু বেশি কিউরিয়াসিটি ফিল করে সেটার প্রতি। তো জর্ডানের ক্ষেত্রেও তাই হয়েছে, তার বাবা মানা করার পরও তার বাবা যখন অন্যদিকে গেছে সে ওই ঢুকছে ওখানে, বেজমেন্টের দরজা খুলে নিচে নামছে। তো নেমে দেখে অন্ধকার, কেমন জানি বেজমেন্টের পরিবেশটা তার কাছে একটু গা ছমছম করা লাগছে, মানে এইটা আবার তার কাছে একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে যে এরকম লাগে কেন। সিঁড়ি যায় নামার সময় দেখছে যে সামনে দিয়ে একটা চেয়ার রাখা, এই পাশে একটা ছোট্ট কাউচ, দুইটা শেলফ রাখা, আর এই সামনে দেয়ালটা একদম কালচে, মানে কালো রং করা, মনে হচ্ছে এখানে যে খুব মানে ডিপ ব্ল্যাক কালার কেউ করছে, মানে এর থেকে ডিপ ব্ল্যাক আর হতে পারে না, এরকম আছে। আর হেঁটে যখন সামনে গেল, পাশে দেখতেছে সে যে খয়েরি রঙের ছোপ নিচে অনেকগুলা। তো তার কাছে একটু অ্যাবনর্মাল মনে হলো, মনে হলো যে এরকম কেমনে হয়, এরকম রং মানুষ করে নাকি। যাই হোক, সে ঘুরে তাকাইলো পিছনের দিকে, দেখবে যে ওখানে কি অবস্থা, তাদের যে ওয়াটার হিটার আর অন্যান্য যে যন্ত্রপাতি আছে পিছনে সেগুলা কি অবস্থা। তো হেঁটে ওদিকে যাচ্ছে, তো ওইখানে একটা ছোট লাইট লাগানো ছিল ওই পাশে, মানে আলো একদম কম, কেমন জানি লাগতেছিল জর্ডানের কাছে যে ওই জায়গাতে ঢুকতে গেলে যেটা করিডোরের মতো ছোট, তো দুই পাশে হয়ে আসছে, চিকন হয়ে আসছে, কেমন জানি একটা মানে মানে উদ্ভট একটা ফিল হইতেছিল তার কাছে, মনে হচ্ছিল যে ওই ওয়াটার হিটারের রুমের ভিতরে কেউ আছে এরকম লাগতেছিল, আর তাকে কেউ দেখতেছে। তো জর্ডান আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন ওইটার কাছে গেছে, তখন লাইটটা পিট পিট করে উঠল সামনে, এবং পেছনে মনে হয়েছে একটা শব্দ হয়েছে, তার পেছনে মনে হচ্ছে যে কেউ একটা শব্দ করলো, অনেকটা কোনো মানে গলার ডিপ থেকে যদি কোনো পুরুষ মানুষ কথা বলে সেরকম। তো সে ফট করে যখন পিছন ফিরে তাকিয়েছে, তখনই তার সামনে লাইটটা কেটে গেছে, যে লাইটটা লাগানো ছিল ওইটা একটা সফট হোয়াইট বাল্ব লাগানো ছিল ওইখানে। তো ওইটা যখন কেটে যায়, পুরা বেসমেন্ট অন্ধকার হয়ে যায়। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বেসমেন্টের এক কোনায় ওখানে একটা ভেন্টিলেটরের মতো আছে, হালকা উপরের সাথে নিচের মাটির মানে গ্রাউন্ড লেভেলের সাথে কানেক্টেড, ওখান থেকে হালকা আলো আসে, ওই আলোটা এসে যেখানে পড়ছে ওই জায়গাটা মনে হচ্ছে একটা গোল এরকম, মানে একটা স্পটলাইটের মতো তৈরি হয়েছে। আর এই বেসমেন্টের ধুলাগুলা ওই স্পটলাইটের মধ্যে দিয়ে যাওয়াতে মনে হচ্ছে ওখানে কিছু একটা দাঁড়ায় আছে, মানে বেশ একটা অন্যরকম একটা মানে ভয়ঙ্কর একটা মানে পরিবেশ ওইখানে। তো জর্ডান কিন্তু ভয় পাইছে কেন জানি, তার কাছে কেন জানি মনে হচ্ছে আসলে গলার ডিপ থেকে যদি কোনো পুরুষ মানুষ কথা বলে সেরকম একটা সাউন্ড সে শুনছে। তো সে ভয়ে আর ওইদিক সামনে যেতে সাহস পাচ্ছিল না সিঁড়ির কাছে। তো তারপরও অনেক সাহস করে আস্তে আস্তে পা ফেলে ফেলে গিয়ে সিঁড়িতে দৌড়ায় উঠে যায়, সে উঠে দরজা লাগায় দেয়। তো এই হচ্ছে তার বেসমেন্ট চেক করা। তো বেসমেন্টের প্রতি তার বেশ কিউরিয়াসিটি আছে, কিন্তু সে বুঝলো যে বেসমেন্টটা সুবিধার না, তার কাছে কেন জানি মন হয়েছে। আর ওই বয়সে ছেলেমেয়েরা চিন্তাই করে যে এখানে মানে তারা কিন্তু একটা থার্ড কোন এন্টিটির প্রেজেন্ট মানে ফিল করে অনেকেই। তো ওইটাই ফিল করতেছিল জর্ডান, তার কাছে মনে হয়েছে এরকম কিছু। তো সেই বাড়ির যে ব্যাকইয়ার্ড, এটাও বেশ পছন্দ করছে। ব্যাকইয়ার্ডে গিয়ে দেখছে যে ব্যাকইয়ার্ডের ওই পাশে ফেন্স করা, আর তার ওই পাশে বেশ খোলা জায়গা নেমে গেছে একটু নিচের দিকে, আর এতটুকু জায়গা এই যেহেতু এরা এজেন্টরা কাজ করে দিছে, মানে এখানে মানে তাদের যে রিয়েল এস্টেট এজেন্টরা, তারা লনমন করে গেছে, তো এখন তাদের করতে হবে কিছু কিছু ঘাস কর্নারে বড় হয়ে গেছে, এগুলো সম্ভবত থাকবে না যখন উইন্টারটা ভালো মতো আসবে। দুইটা গাছ আছে এই মাসে এই পাশে আর ওই পাশে, যাই হোক তার কাছে বেশ ভালো লাগছে। তো জেডিন জর্ডান ওই নিচে নেমে ভয় পাইছিল সেই বেসমেন্টে, তার কাছে যখন ভয় লাগছিল ওই দিন রাত্রে জর্ডানের প্রথম একটা সমস্যা হয়। সমস্যাটা এরকম, তার রুম কিন্তু ওপরতলায়, তার বাবা মার রুম হচ্ছে এখানে, আর মাঝখানে যে রুমটা আছে ওইটা তার ভাই বুক করে রাখছে, মানে তার ভাই ওইটাতে কাউকে থাকতে দিবে না, সে নিজে যখন আসবে এখানে সে থাকবে, সে আলাদা থাকে। যাই হোক, তো এই পাশের একটা রুমের মধ্যে জর্ডানের থাকার জায়গা, তো জর্ডান যখন রুমে উঠছে তার কাছে বেশ ভালো লাগছিল, সে নিজেও রুমটা চুজ করে নিয়েছিল। তো যেদিন সে বেসমেন্টে ভয় পায় ওই দিন একটা ঘটনা ঘটে। সেদিন সে রাতের বেলা শুয়েছিল, শুয়ে শুয়ে তার হাতে ও তার একটা গেম কনসোল ছিল, হ্যান্ডহেল্ড গেম কনসোল, ওটাতে গেম খেলতেছিল। তো গেম খেলতে খেলতে তার চোখ লেগে আসে, সে বিছানায় শুয়ে এলায় পড়ে, মানে ঘুমায় গেছে, তার রুমের বাতিটা কিন্তু সে নিভায় নাই, বাতিটা ওইভাবেই জ্বলতেছিল। তো অনেকক্ষণ ঘুমায় থাকার পর হঠাৎ করে তার মনে হয় যে তার রুমটা অন্ধকার এবং রুমের মধ্যে যতটুকু হিট থাকা দরকার ততটুকু হিট নাই। তো এটা মনে করে জর্ডান উঠতে যায়, তো সে ফিল করে যে তার বুকের উপরে যে তার কনসোলটা ধরে রাখছিল এটা তার বুকের উপরে আছে, তার কমফোর্টারের উপরে, তো বেশ ঠান্ডা। তো সে উঠতে যাচ্ছে এই সময় হঠাৎ করে তার মনে হয় যে তাকে কেউ কিন্তু চেপে ধরছে, মানে এই চেপে ধরাটা মানে ভয়ঙ্কর রকম চেপে ধরা, হঠাৎ করে মনে হয়েছে যে তার বুকের উপর হাঁটু গেড়ে বসে কেউ তাকে চেপে ধরছে, এবং সে ঠিক মতো তাকাইতেও পারতেছে না, তার চোখও খুলতে পারতেছে না, একটা শব্দ করতে পারতেছে না, শরীর নাড়তে পারতেছে না। তো এইটা মানুষ বলে স্লিপ প্যারালিসিস, এটা সম্বন্ধে জর্ডানও জানে যে স্লিপ প্যারালিসিস হয় মানুষের, কিন্তু তার কাছে মনে হচ্ছে এটা পুরাই আনইউজুয়াল, কারণ সে কিন্তু উঠছিল ঘুম থেকে, মানে এবং তার মনে আছে যে সে ঘুমের আগে লাইট বন্ধ করে নাই, কারণ সে ঘুমায় গেছিল খেলতে খেলতে, গেমস খেলতে খেলতে ঘুমায় গেছিল। সে অনেক চেষ্টা করতে থাকে এরকম ওঠার জন্য, মানে হাত পা নাড়তেছে বা মুখ দিয়ে শব্দ করতেছে, পারতেছে না, সে বুঝতেছে যে স্লিপ প্যারালিসিস, কিন্তু তার কাছে কেন জানি মনে হচ্ছে যে তাকে চেপে ধরছে সে খুব হাসতেছে বা আনন্দ পাচ্ছে এরকম মনে হচ্ছে, এবং খুবই অবাক হয়ে যায় সে যে মানে এই যে জাগ্রত অবস্থা এটা কিভাবে হয়, সে পুরো রুমটা বুঝতে পারতেছে। তো সে দুই পা ছোড়া শুরু করে, জর্ডান দুই পা ছোড়া শুরু করে বিছানার মধ্যে থাপ 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 করে পা ফেলতেছে সে, মানে সে বুঝতেছে যে তার যে সেন্স আছে সেটা, কিন্তু শরীরের উপরের অংশ সে নাড়তে পারতেছে না, এটাও তার কাছে অ্যাবনর্মাল মনে হয়, কারণ স্লিপ প্যারালিসিস হলে মানুষটাকে শরীরই নাড়তে পারে না, সে তার দুই পা নাড়তে পারতেছে। তো সে অনেকক্ষণ ধরে এরকম দুই পা মানে নাড়াড়ি করতে করতে সে মানে চিৎকার করতে থাকে মনে মনে ও গড বলে, তখন হঠাৎ করে মনে হয় যে তাকে ছেড়ে দিছে কেউ। তো সে জোরে জোরে নিঃশ্বাস নেয়, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তার বুক ভরে তাকায় দেখে যে রুমটা আসলেই অন্ধকার আর টেম্পারেচার আসলেই ঠান্ডা, তার রুমের ভেতরে ঠান্ডাটা অনেক বেশি আর রুম অন্ধকার, তার ঘরের ভেতরে যে একটা হ্যালোজেন ল্যাম্প জ্বলতেছিল, হ্যাঁ একটা ওই প্লেট আপার প্লেট মানে উপরের দিকে এই করা, ওটার ভেতরে একটা হ্যালোজেন ল্যাম্প লাগানো থাকে, বাড়ানো কমানো যায়, ওইটা জ্বলতেছিল, ওটা নিভানো। তো তখন জর্ডান চিন্তা করে যে এটা নিভলো কেমনে, এটা তো মানে একটা ছোট নবের মতো ঘুরায় নিভাতে হয়, ঘুরায় নবাল নিভালে একদম শেষে এনে আনলে কেট করে একটা শব্দ করে বন্ধ করা যায়, আবার অন করলে এটা টেম্প মানে লাইট বাড়ানো যায়, একদম এই উপরের দিকে একটা ছাদের মধ্যে আলো রিফ্লেকশনটা পড়ে সেটাতে আলো হয়, অ্যাম্বিয়েন্ট আলো, বেশ ভালো আলো হয়। তো যাই হোক, সে উঠে চিন্তা করে যে কি হইল আমার এরকম স্লিপ প্যারালিসিস হলো হঠাৎ করে। তো সে হেঁটে ল্যাম্পটার দিকে যায়, দেখে যে ল্যাম্পের পুরো যে রডটা ওইটা ঠান্ডা হয়ে আছে, নবটা ধরে মোচড়ে যায়, দেখে টক্কর অন হলো, মানে কেউ একজনটাকে মোড়ায় নিভাই দিছে পুরো। কে করলো সে চিন্তা করলো কি আমার আম্মু কি ঘরে আসছিল, কিন্তু তার আম্মু তো ঘরে আসার কথা না, তারা সাধারণত আসলে বলে, হ্যাঁ কথা বলে, চিন্তা করলো যে ঘুমাইছিলাম দেখে আম্মু আসছিল, যাই হোক সে আর ওটা কিছু চিন্তা করে না, সে রেস্টরুমে যায় তার মতো ফ্রেশ হয়ে আসে আবার ঘুমায়। তো এবার ঘুমায় যায়, ঘুমের মধ্যে সে দুঃস্বপ্ন দেখতে থাকে, দুঃস্বপ্নটা হচ্ছে যে এই বাড়ির মধ্যে সে পেছনে লনে হাঁটতেছে, একটু পর সে স্বপ্নে দেখে যে একটা কালো কুকুর হঠাৎ করে ফেন্সের পাশ থেকে আসছে, তাকে দেখে গড়গড় করতেছে, তারপর তাকে ধাওয়া করে এবং সে দৌড়াচ্ছে পুরা পেছনের ব্যাকইয়ার্ড দৌড়াচ্ছে, সে দৌড়ায় ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে সে ওই বেসমেন্টে যে ঢুকলো, বেসমেন্টে ধপ ধপ করে সিঁড়ি যা নামতেছে, তো স্বপ্নের মধ্যে সে দেখতেছে তার সামনে কুকুরটা বসে আছে, ওই যে বাইরের আলো এসে পড়ছিল যে একটা জায়গায় স্পটলাইটের মতো, ওইটার মধ্যে কালো কুকুরটা বসে আছে, চোখগুলো জ্বলতেছে। যাই হোক, এই স্বপ্নের মধ্যেই জর্ডান চিৎকার করে ওঠে। ওঠার পর সে দেখে যে না, সকাল হয়ে গেছে, সে তাদের বাসায়। তো সে ওই দিন যে ব্রেকফাস্ট করার পর তার মাকে বলে যে এরকম এরকম ব্যাপার, কালকে রাতে এরকম স্বপ্ন দেখছি। তো তার মা বলে যে তুমি বেশি গেমস খেলো, মানে হরর গেমস খেলতেছো বেশি, হরর মুভিজ দেখতেছো, এর জন্য তোমার এই অবস্থা, এগুলো বাদ দাও, এসব বাদ দাও, এগুলো বাদ দিলেই সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তারপর জর্ডান আর ওইটা নিয়ে মাথা ঘামায় নাই, সে এরপর নর্মালি বাসায় তো থাকতেইছে। আর এরপর সে ক্লাস ক্লাস স্কুলে যাওয়া শুরু করলো তার, তখন সে হাই স্কুলের স্টুডেন্ট। তো এরকম কয়েকদিন যাওয়ার পর আবার তাকে এরকম রাতের বেলা স্লিপ প্যারালাইসিস হলো তার, মানে বোবায় ধরলো। তো এরকম পরপর কয়েকদিন তার তাকে বোবায় ধরছে। তো বোবায় ধরা ব্যাপারটাতেও সে মোটামুটি ইউজ টু হয়ে গেল, কারণ সে ওরকম সব মানে বোবায় ধরলে সে ওরকম করে ছটফট করতে থাকে, পা ঝাড়া দেয় এবং একসময় ছেড়ে যায় তাকে, এরকম হয়। তো এই জিনিসটা দু একদিন পরে শুনল যে তার মাকেও নাকি বোবায় ধরতেছে। এটা শুনে সে অবাক হয়ে গেল যে তার আম্মুকে যে বোবায় ধরছে খুব ভয়ঙ্কর ভাবে। তার আম্মু নাকি নড়তে পারতেছিল না, হাত পা মোচড়ায় আসতেছিল, তার আব্বা তাকে পরে মানে ধাক্কায় সোজা করছে, এবং তার বাবা মনে করছে যে তার হয়তো মানে শরীরে মানে যে টান খায়, মাসেল স্টিফ হয়ে যায়, এটা হয়েছে। তাকে বলে যে তুমি বেশি বেশি পটাশিয়াম খাও, মানে ব্যানানাস অ্যান্ড স্টাফ, এগুলো বলে তোমার একটা মেডিকেল চেক আপ দরকার, মনে হয় যেন তোমার মাসেল ক্র্যাম্প করছে, যাই হোক এগুলো বলে। তো এইভাবে কিন্তু তাদের কয়েকদিন চলে গেছে। তো এর মধ্যে একদিন জর্ডানের বাবা মার একটা পার্টিতে যাওয়ার কথা তার বন্ধুদের বাসায়, সেখানে তাদের ওই দিন একটা পার্টি হবে তার বাবা মার ফ্রেন্ডদের, তারা সবাই একসাথে হবে, তাদের তাদের ইয়াংকালের আর কি বন্ধু যারা সবাই একসাথে হয়েছে। জর্ডানকে বলে যে আমাদের আসতে লেট হতে পারে, আমরা হয়তো গভীর রাতে আসবো অথবা নাও আসতে পারি, তুমি কি একা থাকতে পারবা? তো জর্ডান বলে যে হ্যাঁ কোনো সমস্যা নাই, সে বাসায় একাই থাকতে পারবে। তো যাই হোক, জর্ডান ক্লাস থেকে এসে বাসার মধ্যে দেখে খাবার দাবার আছে, এগুলা খায়, সে বসে বসে গেমস খেলে, মুভি দেখে, এগুলা করতে করতে তার সময় শেষ হয়ে যায়, রাত হয়ে গেছে। তো সে তার ভাইকে ফোন করে, ভাইয়ের সাথে গল্প করে কিছুক্ষণ, বলে যে বাবা মা আজকে নাই বাসায়, আমি একলা, এই ব্যাপার, কি অবস্থা তোর, কি করতেছিস? তোর ভাই বলে যে তুই ভয় পেতেছিস নাকি একা একা? বলে না না ভয়ের কি আছে, এমনি এনজয় করতেছি। জর্ডানের ভাই জর্ডান থেকে 5 বছরে বড়, তো সুতরাং তারা বেশ ফ্রেন্ডলি দুজনই। তো যাই হোক, কিছুক্ষণ গল্প গুজব করার পর তারপর জর্ডান বলে যে আমি তাহলে শুয়ে পড়ি, তোর সাথে দেখা হবে না, তুই আসিস। তো ভাই বলে আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো কোন একদিনের মধ্যে। তো বলে বিদায় নিয়ে জর্ডান যায়। এখন জর্ডান চিন্তা করে তার রুমের যে টিভিটা, সে তো ঘুমাইতে যাবে, সে আবার স্ক্রিন কাস্ট করে সে গেমস খেলতো, তার যে হ্যান্ডহেল্ড ডিভাইস আছে, গেমিং ডিভাইস, ওইটার থেকে সে স্ক্রিন কাস্ট করে গেমস খেলতো বসে। তো তার রুমের টিভিটা ছিল ছোট, তার আম্মুর রুমের যে টিভি সেটা বেশ বড়। তো সে চিন্তা করে যে আজকে আম্মুর রুমে থাকি, ওখান থেকে গেম খেলবো স্ক্রিন কাস্ট করে। তাই চিন্তা করে সে তার মায়ের রুমে চলে আসে। মায়ের রুমে চলে এসে বিছানা দেখে যে গোছানো সুন্দর, তো সে শুয়ে পড়ে নিজের মতো কমফোর্টার গায়ে দিয়ে, এবং বিছানাটা বেশ ভালো কমফোর্টেবল তার বাবা মার বিছানা যেটা। তো ওখানে বসে সে তার গেমিং মেশিন নিয়ে বসে, মানে তার যে হ্যান্ডহেল্ড মেশিন, সেটাতে স্ক্রিন কাস্ট করে সে গেম খেলা শুরু করে। তো গেম খেলতেছে বেশ ভালো লাগতেছে। তো যেটা হয় যে তার একটা অভ্যাস ছিল জর্ডানের, গেম খেলতে খেলতে ঘুমায় যেত সে। তো ওইরকম এক সময় তার চোখ লেগে আসতেছে ঘুমে। তো এইভাবেই সে ঘুমায় গেল। তো কতক্ষণ ঘুমাইছে সে বলতে পারবে না, হঠাৎ করে তার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পরে সে হঠাৎ করে তাকাচ্ছে ডানে বামে, তো ঘর কিন্তু অন্ধকার, মানে হালকা আলো ঘরের মধ্যে, মানে এই ঘরে ওই দিনকার মতো এই যে বড় ল্যাম্পটা যে জ্বালাইছিল হ্যালোজেন ল্যাম্প, ওইটা বন্ধ, কিন্তু দেখতেছে ওই যে ল্যাম্প বন্ধ। টিভিরও একসময় ওই যে হয়ে স্ক্রিন সেভার এসে অন্ধকার হয়ে গেছে টিভির স্ক্রিন, শুধু পাওয়ারের বাতিটা জ্বলতেছে ওইখানে। আর তার আম্মুর রুমে একটা ছোট্ট সফট ল্যাম্প ছিল, এইটা সে সকলেই জ্বালাইতো, কখনো আম্মুর রুমে আসলে জ্বালাইতো জর্ডান সেটা। তো ওইটা জ্বলতেছে, ওইটা হালকা আলো দেয়, একটা সফট আলো দেয়, ওইটা জ্বলতেছে। আর তখন কিন্তু উইন্টার এসে পড়ছে তখন এই ঘটনা। তখন সে তাকায় দেখতেছে যে জানালার বাইরে দেখতেছে যে ওই সেই জানালা, যেহেতু এটা দোতলার উপরে আশেপাশে বাড়ি নাই, সে কিন্তু ওই যে ব্লাইন্ডগুলো আর টানে নাই বা খুলে নাই, সেভাবে রেখে দিছিল। তো বাইরে দেখা যাচ্ছে যে হালকা আলো আধারি রাতের, আর গাছের কতগুলো মাথা ছিল ওগুলো নড়তেছে ওইখান দিয়ে, এটা দেখা যাচ্ছে। এই হচ্ছে রুমের অবস্থা। হঠাৎ করে সে খেয়াল করল যে তার পায়ের কাছে পাশে একটা এরকম কমফোর্টার মাথায় দিয়ে কেউ দাঁড়ায় আছে, তার গায়ে কিন্তু কমফোর্টারটা না, যেটা কমফোর্টার মাথায় দিয়ে কে দাঁড়ায় আছে, পুরো একটা মানুষ, মানে কোন একজন শেপ। তো সে বুঝতে পারল যে এটা তার ভাই হবে। তার ভাই শুনছে যে বাসায় বাবা মা নাই, আজকে হয়তো তাকে ভয় দেখাইতে ভাই আসছে আর এই বাতিও ভাই নামাইছে। তখন সে খুব রাগ করে উঠছে, মনে মনে বলতেছে, মানে মনে মনে চেটছে ভাইয়ের উপরে। তা আবার খুশি হয়েছে যে ভাই আসছে, আগে তারা মজা করতে এরকম। তো সে বললো হঠাৎ করে গেট আউট অফ হিয়ার বলে সে হাত দিয়ে ওই ইটা টান দিছে, কমফোর্টার টান দিছে। টান দিয়ে দেখে মনে হলো যে মানে ওই যে ল্যাম্পের আলো যেটা ছিল না, ওই ল্যাম্পের আলোর মতো আলো কমফোর্টার তল থেকে বের হয়ে গেল, ছড়ায় গেল লিকুইডের মতো চারিপাশে, অ্যাজ ইফ যে কোনো পানির মধ্যে যদি কেউ ফসফরাস রং দিয়ে দেয় যেভাবে ছড়ায় যায়, জাস্ট লাইক দ্যাট ওইভাবে ছড়ায় গেল তার ইসের উপরে, তার কমফোর্টারের উপরে। আর এই কমফোর্টারের নিচে কেউ নাই, যে কম্পিউটারটা সে টান দিয়ে ফেলছে, ওর নিচে কোনো মানুষ নাই, কিছু আলোর মতো ছড়ায় গেছে তার কমফোর্টারের উপরে। এবং এটা একটা কেমন কালার জানি, অনেকটা ভায়োলেট টাইপের কালার ছড়ায় গেছে। তো ভয়ে আত্মা উড়ে গেছে জর্ডানে, হোয়াট ইজ দিস, এটা কি দেখলো সে, লিকুইড এরকম ছড়ায় গেল তার এখানে। এবং ছড়ায় যাওয়ার পর হঠাৎ করে মনে হলো যে ওই আলোটাই জমাট বেঁধে এসে তার বুকের উপর চেপে বসলো। সে তাকায় চোখের সামনে শুধু আলোর ঝলকানি দেখতেছে, ওই সফট আলোটাই ব্রাইট আলোর মতো হয়ে সে দেখতেছে এবং তাকে মনে হচ্ছে চেপে ধরছে, সে শ্বাস নিতে পারতেছে না। তো ইট জাস্ট লাইক অন্যান্য দিন তাকে, তার যেরকম স্লিপ প্যারালাইসিস হয় ওরকম। তো ঝর্ণার সাথে সাথে পা দুইটা এরকম ছুটতেছে এবং সে কথা বলার চেষ্টা করতে, সাউন্ড করার চেষ্টা করতে কিচ্ছু না। তো অনেক কষ্ট হয়েছে, তার দম বন্ধ হয়ে আসতেছে। তখন সে শুধু মনে মনে বলছে ও গড গড সেভ মি, লেট মি গো, লেট মি গো, এরকম বলতেছে। তো যখন সে কয়েকবার বলছে তখন মনে হলো হঠাৎ করে তাকে ছেড়ে দিল, মানে মানে রিলিজ হয়ে গেল, প্রেশারটা রিলিজ হয়ে গেল। সে লাফ দিয়ে উঠে বসতে বিছানায়, উঠে নিঃশ্বাস নিচ্ছে, তাকায় দেখতেছে কেউ নাই, ঘরের মধ্যে কেউ নাই, ঘরটা পুরো নীরব। ওখানে ওই সফট ল্যাম্পটা জ্বলতেছে আর পাশে মানে তার বিছানার পাশেই ওই আরেকটা কমফোর্টার, সেটা পড়ে আছে। তো সে চিন্তা করছে এই কমফোর্টার কোত্থেকে আসলো। সে ভালো মতো খেয়াল করে দেখলো এইটা তার কমফোর্টার, তার রুমের কমফোর্টারটা এখানে। তো মানে তার ভয় লেগে গেল যে এটা কি, আর ভাই তো না, অবশ্যই না। আর যা ঘটলো মানে এই আলো কি ছিল, এগুলো কি স্বপ্নে দেখছে, এগুলো ভাবতে ভাবতে সে বিছানা থেকে উঠছে। উঠে দাঁড়ায় সে তাকায় দেখতেছে তার মায়ের রুমের বিছানার, তাদের মায়ের রুমের যে বিছানার যে হেডবোর্ডটা, হেডবোর্ড আর দেয়ালের মধ্যে বেশ খানিকটা গ্যাপ আছে সামান্য। ওই জায়গায় পুরো একটা জায়গা মনে হচ্ছে কেমন একটা মানে মানে ড্যাম পড়ে যায় দেয়ালে, যেরকম সেরকম একটা ভেজা একটা অংশ, একটা মানুষের মতো শেপ ওইখানে হয়ে আছে। ওই জায়গাটা ভেজা ভিজে একটা ড্যামের মতো হয়েছে, মনে হচ্ছে একটা মানুষ এই জায়গায়, মানে একটা মানুষ যদি পিঠ দিয়ে দাঁড়ায় পুরো ভিজা শরীর নিয়ে, সেরকম ভাবে ওই জায়গায় হয়ে আছে। তো জর্ডান খুব ভয় পেয়েছে, সে মানে লাফ দিয়ে উঠে কমফোর্টারটা নিছে, নিজের কমফোর্টারটা সে ঝাড়া দিছে ওইটা নিয়ে, ওইটা তার একটা প্রিয় কমফোর্টার, সে ঝাড়া দিছে। ঝাড়া দিয়ে দেখে যেন ওইটা ওদের কিছু নাই, সে দৌড়ায় যে ল্যাম্পটা অন করলো, ঘুরেলো যে জাস্ট লাইক আগে তার রুমের যে লাইট যেভাবে নিভানো ছিল ওরকম নিভানো। তো সে তাড়াতাড়ি বাতিটা বাড়াই দিল, বাড়িটা বাড়াই দিয়ে দৌড় দিয়ে যায় যেখানে হ্যান্ডসেট ছিল টেলিফোনের, সেখান থেকে সে তার মায়ের নাম্বারে ফোন করলো, সেল নাম্বারে। তো কয়েকবার রিং হচ্ছে, ধরে না ধরে না। অনেকক্ষণ পর তার মা ফোন ধরল, বললো যে কি হয়েছে, বলে যে আমি ভয় পাইতেছি বাসায়, তোমরা এক্ষুনি আসো। তো তার মা বলছে কি হয়েছে, বলে যে সামথিং গোয়িং অন হিয়ার, তার মানে বলে কিছু একটা হইতেছে এখানে। তো তার মা শুনে খুব টেনসড হয়ে গেল, বললো আচ্ছা তুমি থাকো আমরা আসবো। তো বলার পরে বলো তুমি চুপচাপ বসে থাকো, তুমি আমাদের রুমে, আমার রুমে যে বসে থাকো, তার মা বলতেছে, মানে আমি তোমার রুমেই আছি, এখানেই আমার সাথে ভয়ের জিনিস ঘটছে। তো তার মা বলতেছে যে আমি আশা করি যে তুমি বানায় কিছু বলতেছো না আমারে, বলে যে না তুমি আসো, তুমি তাড়াতাড়ি আসো, তোমরা তাড়াতাড়ি আসো। তাই বলে জর্ডান ফোন রেখে দেয়, রেখে সে চুপচাপ বিছানায় উঠে বসে থাকে, তার কাছে ভয় লাগতে থাকে। সে বারবার দেয়ালের দিকে তাকায় হেডবোর্ডের কাছে, মনে ওই জায়গাটাই। তো বেশ অনেকক্ষণ পরে, মানে প্রায় এক ঘন্টার মতো পরে, দেখলো যে গাড়ির শব্দ পেল, তার বাবা মা আসছে। তো আসার পর বাবা মা ঢুকলো, ঢুকে বলে কি হয়েছে, তো বললো যে এরকম এরকম ব্যাপার, আমি এরকম ভয় পেয়েছি। তো তার মা তখন শুনে বলতে তুমি মোস্ট প্রবলি স্বপ্নে দেখছো, তুমি তো ঘুমায় গেছিলে, আর তোমার এই যে গেমস, এটা আমি বলছি যে এই গেম বাদ দিতে। তার বাবাও বলল যে তুমি যে সব গেমসগুলো খেলো এগুলোর মধ্যে সব স্পুকি স্টাফ এই সেই হ্যান তানি এগুলো তোমার মাথার মধ্যে ঢুকে এসে বলে। তখন তার মা বললো চলো তোমার তোমার রুমে নিয়ে যাই। তো তাকে তার রুমে নিয়ে গেল, রুমে নিয়ে তাকে শুতে দিল। তো জর্ডান অবাক হচ্ছে যে এই জিনিসগুলো তার সাথে কেন ঘটতেছে, এখানে কেন তার মার সাথে ঘটে না বা কিছু। তো পরদিন সে তার ভাইকে বলে যে একটু আসতে বাসায়, তার সাথে কথা আছে। তো তার ভাইয়ের পরে আসে, আসার পর ভাইকে বলে যে এরকম এরকম ব্যাপার আমার সাথে এরকম ঘটে। তো তার ভাই জিজ্ঞেস করে যে কি মানে মানে কিভাবে তোর সাথে এগুলো শুরু হলো। তো বলে যে আমি এরকম একবার বেসমেন্টে গেছিলাম, ওই দিন ভয় পাইছিলাম, এরপর থেকে এরকম শুরু হয়েছে। তো তার ভাই বলে আচ্ছা আমি বেসমেন্ট চেক করে দেখবো না, তোর চিন্তা করার কিছু নাই, আর আমি আসি নেক্সট তিন দিন, আমি তোদের সাথে আসি, অসুবিধা নাই। তো বলে তার ভাই তাকে অ্যাসিওর করে যে কোনো অসুবিধা নাই। তো জর্ডন একটু টেনশনে থাকে, জর্ডন তার ভাইরে বলে যে তুই আমার রুমে থাকিস, তোর অন্য রুমে থাকার দরকার নাই কয়দিন, মানে তুই যে রুম নিয়েছিস ওই রুমে থাকার দরকার নেই, আমার রুমে থাকিস, কারণ আমি একটু ইদানিং ভয় পেতেছি। তো তার ভাই বলে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওই দিন দিনের বেলা কি ঘটছে জর্ডান আর কিছু জানা, রাতের বেলা দেখলো যে তার ভাই আসছে, এসে তার রুমেই তার ভাই ওখান থেকে তার ম্যাট্রেসটা টেনে এনে ওই জর্ডানের রুমে রাখলো, রেখে বললো যে আমি তোর সাথে এখানে ঘুমাবো, অসুবিধা নাই, টেনশন করিস না। তো রাত্রে শুয়ে তার ভাই বলতেছে তাদের ঘুমের সময়, ঘুমের আগে আর কি বলতেছে যে আমি গেছিলাম বেসমেন্টে, বেসমেন্টে যে দেখছি আসলে বেসমেন্টটা কেমন স্পুকি, বিশেষ করে ওয়ালটা, ওই ব্ল্যাক ওয়ালটা, ওইটা আসলে স্পুকি, ওইটা আব্বা ঠিক করে না কেন, ওইটা দেখে কেমন জানি লাগছে, আমি অনেকক্ষণ তাকাইছিলাম ওইটার দিকে, আর কেন জানি মনে হয় যে ওইটা একটা মানে কেমন জানি মনে হয় যে ওইখানে একটা দরজা আছে এরকম লাগে। তো তখন জর্ডান উঠে বসে বলে যে ওখানে দরজা আছে, তুই কি ট্রাই করছিস? বলে না না দরজা আমি ট্রাই করি নাই, আমি যখন দেয়ালটা ধরছি আমার কাছে মনে হইতেছে যে এই পাশে একটা দরজা, ওই পাশে যাওয়া যায় এরকম লাগতেছিল, বাট আসলে কিন্তু ওটা দেয়ালই। তো জর্ডান বলে যে এই ভেরি স্পুকি, এটা জিনিসটা খুবই স্পুকি, মানে তুই ওখানে যে এরকম ঠিক করিস নাই। তো বলে না আমি দেখতে গেছিলাম, তুই যেহেতু ভয় পাইছিস, ভাই বলে বলে আচ্ছা। তো যাই হোক দুজনে কথাবার্তা বলে একসময় শুয়ে পড়ে। তো ওরকম জর্ডান ঘুমায় গেছে, অনেকক্ষণ পর জর্ডানের হঠাৎ করে ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখতেছে যে ঘরের মধ্যে কেমন যেন একটা ডিফারেন্ট পরিবেশ, ঠান্ডাটা একটু বেশি। তো সে তাকায় দেখে যে তাদের যে ঘরের তার রুমের যে দরজা, দরজাটা খোলা, দরজাটা খোলা, ভাই নাই এখানে। তো তাদের রুমে কিন্তু ওখানে ই আছে, রেস্টরুম আছে অ্যাটাচড, মানে তার ভাইয়ের কিন্তু এরকম বেরোনোর প্রয়োজন পড়বে না। তাকায় দেখতেছে ম্যাট্রেসের মধ্যে তার ভাই নেই। তো ওইখানে ওই যে তাদের রুমে ওই যে হ্যালোজেন ল্যাম্প খুব অল্প করে জ্বালানো ছিল, মানে একদম ডিম করে দিচ্ছিল, ওইরকমই আলো আছে ঘরের ভিতরে। তো জর্ডান উঠে তাকায় দেখে যে ভাই নাই বিছানায়, কই গেল, চিন্তা করে যে ভাই কই গেছে। তো সে হেঁটে হেঁটে বের হয় ওই দরজা দিয়ে ঘরের। তো দরজা দিয়ে বেরোচ্ছে যখন, তখন সে শব্দ পাচ্ছে যে তাদের যে সিঁড়ি, সিঁড়ির মধ্যে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে পা ফেলে ফেলে কেউ যাচ্ছে শব্দ করে সিঁড়ির উপর, যদিও কার্পেট বিছানো কিন্তু মনে হচ্ছে বেশ জোরে জোরে পা ফেলে যাচ্ছে। তো জর্ডান তাড়াতাড়ি যায় বের হয়ে তার রুম থেকে, ওদিকে হেঁটে যায় তাদের ওই যে করিডোর, ওখানে দাঁড়ায় দেখে যে তার ভাই নামতেছে, কিন্তু মনে হচ্ছে তার ভাই ঘুমের মধ্যে হাঁটতেছে, স্লিপ ওয়াক করতেছে, কারণ তার এক হাতে রেলিং ধরা, মাথাটাকে এরকম ডানে বামে নাড়তেছে কেমন করে জানি, আর নেমে যাচ্ছে তার ভাই। তো জর্ডান চিন্তা করলো স্লিপ ওয়াক করে কই যায়, মানে ও কি ঘুমের মধ্যে হাঁটতেছে কিন্তু যাচ্ছে কই। তো চিন্তা করে সেও আস্তে আস্তে পা টিপে টিপে যায় ভাইয়ের সাথে, মানে পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতে থাকে। তো হেঁটে দেখে যে ভাই নিচে নেমে ডান দিকে হেঁটে চলে গেল ইসের দিকে, বেসমেন্টের দিকে। তো সেও আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, হাতে তখন লাইট নেই, জ্বালাইতে পারে না। সে চিন্তা করে যে ভাই কই যেতেছে, তার ইন্টারেস্ট দেখার। তো যে দেখলো তার ভাই বেসমেন্টের দরজাটা খুলে ফেলল, খুলে ওই দরজা দিয়ে হেঁটে ঢুকে গেল। জর্ডান কিছুক্ষণ চিন্তা করে, তারপর সেও আস্তে আস্তে হেঁটে ওই বেসমেন্টের মধ্যে ঢুকে। তো বেসমেন্টের মধ্যে ঢুকে সে কয়েক সেকেন্ড চুপ হয়ে যায়, সে বুঝতে পারতেছে না যে মানে এখানকার অবস্থা কি, কারণ বাতি জ্বলতেছে না, অন্ধকার, বেসমেন্টটা একদম ডিপ অন্ধকার। সে চিন্তা করছে বাতি জ্বালবো, ভাই তো এখানে ঢুকছে আমি দেখছি, মানে ভাইরে তো ঢুকতে দেখছি, ভাই কই গেল। তো এই কয়েক সেকেন্ড দাঁড়ানোর পরেই তার চোখে একটু আলো আধারি শুয়ে আসে নিচে, কারণ ওই যে বেসমেন্টের মধ্যে একটু ওই যে ই খোলা আছে ভেন্টিলেটরের মতো, ভেন্টিলেটর ঠিক না, আলো আসার জন্য আসলে ওই জায়গাতে একটু খোলা, উপরে গ্রাউন্ড লেভেলের আলোটা একটু করে নামে। তো ওইটা যেহেতু ওখানে ঢুকে সে ওইটার মধ্যে দেখতে পেল হালকা আলো আধারি, ওইখানে আলো আধারি, এবং সে খেয়াল করে দেখে তার ভাই ততক্ষণে ওই সিঁড়ির নিচে নেমে গেছে, এবং নেমে হেঁটে গিয়ে তার ভাইকে সে বুঝতে পারলো আলো আধারির মধ্যে যে ভাই যে ওখানে চেয়ারের মধ্যে বসে আছে, চেয়ারের মধ্যে বসে আছে। তো জর্ডান একটু অবাক হয়েছে যে ভাই এখানে বসে কি করে। তো সে আস্তে আস্তে সিঁড়িতে পা টিপে টিপে নামতেছে, সিঁড়িতে কার্পেট দেয়া, মানে আস্তে আস্তে পা টিপে নামলে বোঝা যাবে না। জর্ডান আস্তে আস্তে হাঁটতেছে এবং দেয়ালের সাথে পিঠ লাগায়, সে ওদিকে মানে দেখা দিতে চাচ্ছে না, তার ভাই তাকে দেখুক কি ব্যাপার সে জানতে চায়। তো জর্ডান যখন সিঁড়ির একবারে প্রান্তে নেমে আসছে, সে দেখতেছে তার ভাই দেয়ালের দিকে তাকায় কি জানি বলতেছে, কার সাথে কি জানি কথা বলতেছে। তো অবাক হয়ে গেল সে যে তার ভাইয়ের সাথে আরেকটা কণ্ঠ সে শুনতে পাচ্ছে, বেশ মোটা ভারী কণ্ঠ যেটা সে শুনছিল প্রথম দিন এখানে আসার পর। তার সারা শরীরের রোম দাঁড়ায় গেল, কারণ ঘরের মধ্যে তো হালকা আলো আধারী, মানে এই যে বাইরের হালকা আলো আসতেছে এখানে, এতে করে মানে ঘরটার মধ্যে সামান্য আলো তৈরি হয়েছে, আর এর মধ্যে চেয়ারটা বোঝা যাচ্ছে, চেয়ারের মধ্যে তার ভাই বসে আছে সে বুঝতে পারতেছে, আর তার ভাই তাকায় আছে সামনের দেয়ালের দিকে, আর ওই দেয়ালের ওখান থেকে কণ্ঠস্বর আসতেছে একটা ভারী কেমন জানি। তো মানে সে স্পষ্ট শুনল কণ্ঠস্বরটা বলল, লুক হু ইজ হিয়ার ইওর লিটল কিউরিয়াস ব্রাদার, বলে কেমন যেন একটা হাসি দিল। তো তখন জর্ডান কিন্তু ভয়ঙ্কর রকম ভয় পেয়েছে, মানে তাকে কেউ দেখছে। সে খেয়াল করল দেয়ালটার ওদিক থেকে হালকা একটা আলো বের হচ্ছে, একটা আলো বের হচ্ছে এবং ওইটা একটা মানুষের মতো শেপ নিচ্ছে তার ভাইয়ের সামনে। একটা মনে হচ্ছে যে আলোর একটা মানুষ তার ভাইয়ের সামনে শেপ নিল, মানুষের শেপ। তো জর্ডান তো ভয় একদম মানে শেষ, সে একদম দেয়ালের সাথে মিশে গেছে, সহ্য করতে পারতেছে না সে। তারপর দেখল ওই মানুষটার অবয়বটা তার ভাইকে ক্রস করে তার আর তার ভাইয়ের মাঝখানে চলে আসলো, মানে এবং ওই জায়গাটা এত ঠান্ডা হয়ে গেছে বলার মতো না। জর্ডান ভয়ে চিৎকার করা শুরু করলো, একদম টপ অফ হিজ লাংস, মানে কিচ্ছু মানে চিন্তা করতে চিৎকার করতেছে সে চোখ বন্ধ করে, প্রচন্ড জোরে চিৎকার করতেছে। তো চিৎকারের সাথে সাথে শব্দ পেল, ত্রুম করে একটা শব্দ হলো, মনে হলো যে চেয়ার থেকে কেউ পড়ে গেল এরকম। আর একটু পরে তাদের যে বেসমেন্টের দরজার মধ্যে ঝিম করে শব্দ হলো, মানে তার বাবার চিৎকার, যে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড বলে তার বাবা ঢুকছে, তার মাও পিছনে আছে, তার বাবা লাইট জ্বালায় ঢুকলো, তার বাবার হাতে বন্দুক, তাদের একটা বন্দুক ছিল এখানে হান্টিং গান, সেটা নিয়ে ঢুকছে তার বাবা, ঢুকে লাইট জ্বালাইছে এখানে। লাইট জ্বালানোর পর দেখতেছে তার বাবা জর্ডান দেয়ালের সাথে একদম কর্নারে সেধায় আছে, সে চিৎকার করতেছে, তার ভাই ফ্লোরে পড়ে আছে চেয়ার থেকে। তো একটা ডিজাস্টারাস সিচুয়েশন, তার বাবা তাড়াতাড়ি ঢুকলো, ঢুকে জর্ডানকে শান্ত করলো, তার মা ঝাঁকি দিয়ে দেয় হোয়াট হ্যাপেন বলে শান্ত করছে। জর্ডান একটু পর ঠান্ডা হলো, তার মাকে জড়ায় ধরলো, সে ভয় পেয়েছে অনেক, আর তার ভাইকে তার বাবা ওখান থেকে তুললো, দেখলো যে তার ভাইয়ের জ্ঞান নাই। তো যাই হোক, তাদেরকে নিয়ে আসলো উপরে, উপরে আসার পর তার বাবা অনেকক্ষণ চেষ্টা করলো জ্ঞান ফেরানো তার ভাইরে, পানির ছিটা দিয়ে মানে হাত পা এরকম ঘষে, শরীর ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ পর তার ভাই হুশ ফিরল, তো সে বলল যে তাকে মনে হয়েছে, মানে সে হুশ ফেরার পর যেটা বলতে মনে হয়েছে তাকে কেউ ডেকে নিয়ে গেছে ওইখানে, এবং ওইখানে একজন মানুষ ছিল, বয়স্ক মানুষ, এবং তার কাছে মনে হয়েছে যে সে মানে অবয়বে দেখছে, পুরো ক্লিয়ার না, সে যখন অন্ধকারে গেছে হেঁটে হেঁটে ওইখানে, যাওয়ার পর সে একটা অবয়ব দেখছে, অবয়ব থেকে সে খেয়াল করে দেখছে একটা মানুষ, মনে হচ্ছে একটা গাউন পরা, একটা গাউন পরা এবং বেশ বয়স্ক, এবং সে ওখানে বসে তাকে ডেকে কথা বলতেছিল, তাকে কি বলতেছিল সেগুলো তার সব খেয়াল নাই। তো জর্ডানের ভাইটা বলার পরে তার বাবা একটু টেনসড হয়ে গেল, তো ওই দিন রাতে আর তারা ঘুমায় নাই, তারা ছেলেদের সাথে ছিল, নিজেরা নিজেরা কথা বলছে কি করা যায় এগুলো নিয়ে। জর্ডানকে টেক কেয়ার করলো, তার ভাই ঘুমাচ্ছিল ঘুমাইতে দিল তাকে, আর নিজের আলাপ করে পরদিন সকালে জর্ডানের বাবার কাজে গেল না, তিনি গেলেন যে হার্ডওয়্যারের দোকানে, ওখান থেকে একটা বোল্ট লক নিয়ে আসলেন। আগে তো তাদের যে বেসমেন্টের দরজার মধ্যে কোনো লক ছিল না, জাস্ট একটা বোল্ট নব ছিল, তো ওইখানেটা চেঞ্জ করে তিনি লক লাগাই দিলেন এবং তালা মেরে চাবি নিজের কাছে রাখলেন, আর তিনি ওই এজেন্টের সাথে কথা বলার জন্য চেষ্টা করলেন যে এই বাসার ঘটনা তুমি আমাকে রিয়েলি বলো, নাহলে তোমার সমস্যা আছে, আমি এটা নিয়ে কিন্তু প্রবলেম করব তোমার। তো তখন ওই এজেন্ট নাকি তাকে বলছে যে এখানে এই সাইকিয়াট্রিস্ট ছিল, সে এখানে যতদূর জানা যায় সে এখানে বেশ বিভিন্ন রকমের রিচুয়াল পালন করত তার, তো এই জন্য এরকম ব্যাপার স্যাপার। তো বলছে যে তোমরা কেন ওই বেসমেন্ট এটা রিকনস্ট্রাক্ট করো বা ওই যে রিনোভেশন করো নাই, বলে আমাদের লোক এখানে করতে যেয়ে ভয় পাইছে, তারা ভয় পাওয়ার পর আর করতে চায় নাই, তা আমরাও এরপর আর ওইটা ধরি নাই। তো যাই হোক, তিনি মানে খুব টেন্সড হইলেন, চিন্তা করলেন, তার একজন বন্ধু ছিল জর্ডানের বাবার বন্ধু, সে হচ্ছে আবার একজন সাইকিক, মানে সাইকিক রিডিং করে, তো তাকে নিয়ে আসছিল তিনি বাসায়। বাসা আসার পর তিনি দেখে বললেন যে তোমাদের এই বাসাটা এক্সেসিভ রকম হন্টেড, কিন্তু এই বাসার মধ্যে যেই থাকত সে এখানে বিভিন্ন রকমের রিচুয়াল প্র্যাকটিস করত, হ্যাঁ মানে যে রিচুয়ালগুলো স্বাভাবিক না, এবং সে অন্য ডিমেনশনের সাথে যোগাযোগের চেষ্টা করতে এখান থেকে, এবং তার কিছু ব্যাপার স্যাপার এখানে রয়ে গেছে, ইভিল স্পিরিট আছে এই বাসায়, মানে তাদের বিশ্বাস অনুযায়ী বলছে এখানে ইভিল স্পিরিট আছে, তো তুমি সাবধান, তোমাদের বেসমেন্টটাকে তুমি ঠিক করার ব্যবস্থা করো, আর যদি মনে করো যেটাতে সমস্যা ফিল করো, বেসিক্যালি বাসাটা ছেড়ে দেওয়াই বেটার হবে। তো জর্ডানের বাবা নাকি তখন ওই যে যাকে নিয়ে আসছিল সাইকিক রিডার তাকে দিয়ে চেষ্টা করছিল তিনি আরো মানুষ এনে ওই বাসাটাতে মানে বিভিন্ন ভাবে কিছু করার, তো লাভ হয়নি। এমনকি তারা চার্চের লোকজন নিয়ে আসছিল, তারাও এসে বলছে যে বাসাটা সুবিধার না, এখন কিছু তো করার নেই, বাসা কিনছে এখন হয় বিক্রি করে যেতে হবে না থাকতে হবে। তো জর্ডানের বাবা নাকি ওই বাসাতেই থাকছে, তারা ওইটা চেঞ্জ করে নাই, এবং ওই যে বেসমেন্ট ওইটাকে তিনি ঠিক করাইছিলেন পরে, মানে ওই যে রং টং ওগুলো সব ই করছিলেন আর ওইটাকে লক করে রাখতেন এরপর থেকে, এবং মানে শুধু ওই বোর্ড লক না, পরে এমনি শক্ত লক মেরে দিছিলেন। ওইখানে যদি একা একা আর কেউ যেত না, ওখানে নিচে কাজ করতে গেলে তারা একাধিক মানুষ নামতো, নেমে যে ওখানে কাজকর্ম যদি করতে হইতো করতো, আর ওখানে বসাবসির কোনো ব্যাপার ছিল না। তো ওইটা যেদিন নাকি রং চেঞ্জ করেন সেদিন নাকি তাদের বাসার মধ্যে রাতের বেলা অনেক উলট পালট হয়েছে, মনে হচ্ছিল বাসার মধ্যে কে দৌড়াদৌড়ি করতেছে, জোরে জোরে কথা বলতেছে, ধমকাচ্ছে কাউকে, এরকম শব্দ নাকি আসছিল। আর বোবায় ধরাটা নাকি ওই বাসার থেকে মানে ছাড়ে নাই সবাইকে, মানে জর্ডানের বাবা মাকেও বোবায় ধরতে পারে, তো বোবায় ধরার ব্যাপারটা নর্মাল। তো এটাই জর্ডান শেয়ার করছিল নসিনদের কাছে, আর নসিন এই বাড়ির ঘটনাটা শেয়ার করলো, বলল যে এই বাড়িটা এখনো ওরকম আছে, জর্ডান নাকি তাকে বলছিল যে ইউর ওয়েলকাম এনি টাইম ইফ ইউ ওয়ান্ট টু কাম অ্যান্ড স্টে ইন আওয়ার হাউস, তো এনি ওয়ান অফ ইউ, তাদের মধ্যে যে কেউ এসে ওখানে থাকতে চাইলে থাকতে পারে, সে তাদেরকে বলছিল মানে দাওয়াত দিয়েছিল এসে দেখতে যে তারা কিছু ফিল করে কিনা। তো নসিন শেয়ার করলো সে যায় নাই বাসায়, তো সে শেয়ার করলো ওই বাসার ঘটনা, আমার কাছে কিন্তু বেশ স্পুকি মনে হয়েছে। এরকম অনেকগুলো বাসার ঘটনা আমি শুনছি বিদেশে, এরকম গেছিও সেগুলোতে, আসলেই কেমন যেন একটা ফিল হয়, মানে ওইসব বাড়ি যেগুলোর নামে সব বদনাম আছে ওখানে গেলেই জানি কেমন জানি লাগে, মনে হয় যে সামথিং ইজ নট রাইট। আপনি দেখবেন আমাদের দেশেও এরকম কিছু বাসা আছে, আপনি ওখানে যাওয়ার পরে আপনার খুব আনইজি ফিল হবে। আমি একবার একটা বাড়িতে গিয়েছিলাম, মানে জাস্ট লাইক ফর হাফ অ্যান আওয়ার আমি বসছিলাম ওখানে কথা বলার জন্য, একটা প্রয়োজনে গেছিলাম মানে আমাদের একটা অফিসিয়াল কাজে, তো সেইখানে বসার পর আমার কাছে কেমন জানি লাগতেছিল, সেই লিভিং রুম যেটার মধ্যে বসেছিল সেটার মধ্যে বিভিন্ন রকমের পুতুল রাখা, অসংখ্য পুতুল, কাঠের পুতুল, বিভিন্ন রকম পুতুল রাখা, তো আমার কাছে কেমন জানি লাগতেছিল আসলে, আই ফেল্ট রিয়েলি অকওয়ার্ড অ্যান্ড ব্যাড, আর সবসময় মনে হচ্ছিল যে আই এম বিং ওয়াচড, মানে কেউ আমাকে দেখতেছে এরকম মনে হচ্ছিল। ঘরের মধ্যে একলা বসেছিলাম যতক্ষণ, এরকমই ফিল হচ্ছিল, এবং মানে খুব খুব অড একটা ফিল, মনে হচ্ছিল যে ঘরটা জানি কেমন, মানে ঘরটার প্রাণ আছে এরকম লাগতেছিল। তো এরকম কিন্তু আছে, বাসা বাড়ি আছে, আমি ওই বাসায় অতটুক সময় থাকা এরপর যাওয়া হয়নি, এবং আমি বাসা থেকে ওখান থেকে বেরোনোর সাথে সাথেই দোয়া পড়ে নিজেকে আবার সিকিউর করছি, মানে আমার তো আমি তো বিশ্বাসী মানুষ, আমি আমার মতো করি সেটাই। তো আছে কিন্তু এরকম জায়গা, এরকম বাসা, যেসব জায়গায় গেলে এরকম ধরনের ফিল হবে। তো এখন আমরা চলে যাব আরো একটা ঘটনায়, আমি এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন একটা ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। যারা আমাদেরকে ফেসবুকে শুনেন তারা আমাদের পেজটাকে ফলো করবেন, আমাদের গ্রুপে জয়েন করে ফেলবেন, আর চলে যেতে পারেন প্যাট্রিয়নে, সেখানে গিয়ে কিন্তু আমাদের মেম্বারশিপ অপশন পাবেন, সেখানে মেম্বারশিপ হলে আপনারা অ্যাড ফ্রি কন্টেন্ট পাবেন, আর স্পেশাল কন্টেন্ট সেখানে থাকবে। তো ফিরে আসছি এর পরে ঘটনা নিয়ে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুত উড়েতে এবং আরো একটি ঘটনা নিয়ে এলাম আপনাদের জন্য। তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে নারায়ণগঞ্জ থেকে রাসেল। রাসেল তার বন্ধুর কাছ থেকে ঘটনাটি শুনেছে, তার বন্ধু তাদের এলাকার দুজন ছেলের কাছ থেকে ঘটনাটা শুনেছে, তো জায়গার নাম সে শেয়ার করবে না সঙ্গত কারণে। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়, রাসেলের রিকোয়েস্টে আমার মতো করে শেয়ার করছি ঘটনাটা। যেখানটা ঘটনা ঘটেছে এটা হচ্ছে একটু শহরের এমন একটা প্রান্ত যেখানে অনেক পুরনো বাড়ি ঘর আছে, মানে জায়গাতে বেশ পুরনো বাড়ি ঘর দিয়ে ঘেরা ওই জায়গায়, অনেক পুরনো বসতি সেখানে আছে। তো এরকম একটা জায়গায় একটা পুরনো বাড়ি আছে, বেশ বড় পুরনো বাড়ি, এটা জমিদার বাড়ি ঠিক বলা যাবে না, বাট কোন ধনী মানুষের বাড়ি ছিল এটি, এবং এখন সুরক্ষার অভাবে পড়ে আছে, ওখানে কেউ থাকে না, বাড়িটা পুরো ফাঁকা, এবং বাড়িটার আশেপাশে বিভিন্ন রকমের ছোটখাটো স্থাপনা আছে, মানে বোঝা যায় বেশ ধনবান মানুষের বাড়ি ছিল এটা। সম্ভবত হয়তো জায়গাটা এই জায়গাটার হয়তো কোনো মীমাংসা নাই বা কিছু একটা এরকম কিছু আর কি। যাই হোক, বাড়িটা ওই জায়গায় পড়ে আছে, তার পাশে দেয়াল করা, বাড়ির দেয়ালের পাশে দেখা যাচ্ছে যে কিছু মানুষ, দরিদ্র মানুষ যারা দেখা যাচ্ছে যে থাকার জায়গা নাই, তারা ওইখানে ছাপড়া ঘরের মতো করে ওখানে থাকে। তো সেখানে দুইটা ভাই থাকত, একজনের নাম তানিম একজনের নাম আনোয়ার। এরা দুই ভাই আসছিল গ্রাম থেকে, তাদের ওখানে নদী ভাঙনের কারণে তারা আসলে শহরে এসে কাজের চেষ্টা করে। তো কাজকর্ম ওখানে না পেয়ে তারা বিভিন্ন রকমের ছোটখাটো কাজ শুরু করে, মানে সুযোগ পেলে দেখা যাচ্ছে বোতল প্লাস্টিকের বোতল এগুলো কালেক্ট করে নিয়ে যে দোকানে বিক্রি করে, আবার অনেক সময় রিক্সা চালায়, টুকিটাকি মানুষের কাজকর্ম করে দেয়, এগুলো করেই নাকি দুই ভাই চলছিল। এই দুই ভাই ওইখানে ওই যে সেই বাড়িটার পাশে যে দেয়ালের অংশের পাশে সেই জায়গায় তারা ওই ছাপড়া ঘরে থাকত রাতের বেলা। তো তারা শুনতো যখন তারা নতুন এখানে উঠছে, তারা শুনতো যে ওইখানে নাকি বিভিন্ন রকমের ভৌতিক ব্যাপার স্যাপার মানুষ দেখতে পায় ওই বাড়ির ভিতরে বা এদিকে। তাদেরকে সবাই নিষেধ করতো যে কখনো বাউন্ডারি ক্রস করে ওই পাশে যাবা না। তো তানি মানোয়ার মনে করতো যে ভাই তারা হয়তো দরিদ্র মানুষ দেখে মানুষ মনে করে যে তারা কি না কি করবে বা তারা কোনো খারাপ কাজ করবে বা চুরি করবে, এরকম ভাবতো আর কি। তো এই জন্য মনে মানুষ মানা করে, যাই হোক তারা মনে মনে কষ্ট পেত, কিন্তু কারণ তারা দুই ভাই অনেক পরিশ্রমী এবং ভালো মানুষ, কোন রকমের উল্টাপাল্টা জিনিসে তাদের চিন্তাভাবনা নাই, এবং তাদের অবস্থা একসময় বেশ ভালো ছিল। তারা তখন মানে যখন ভালো অবস্থা ছিল তখন তারা খুব সুন্দরভাবে দিন কাটাত। এই নদীর ভাঙনের ফলে তাদের অনেক ক্ষতি হয়েছে এবং তারা আসলে এই কর্মহীন হয়ে পড়ছে এবং তাদেরকে এখন কেউ কাজও দিতে চাচ্ছে না। তখন কৃষিকাজে অভ্যস্ত ছিল, এখন তাদের মানে সেরকম জমি জমাতে কিছুই নাই, সেখানে জমি জমাই নাই, শহরে সেরকম ছিন্নমূলের মতো আছে। খুব কষ্ট পেত দুই ভাই। তো এরকম এক শীতকালের রাতে সারাদিন কাজ করছে তামিম আনোয়ার দুই ভাই, কাজ করে এসে বসে দেখা যাচ্ছে তাদের টুকিটাকি খাবার ছিল সেগুলো খাইছে। ওই দিন তেমন একটা ইনকামও করতে পারেনি, খাবার দাবার যে খুব ভালো হয়েছে তা না, পেটে ক্ষুধা অনেকটা। তো কাগজপত্র দিয়ে শীত যেহেতু পড়ছে আগুন জ্বালায় বসে দুই ভাই আগুন পোহাচ্ছে। আগুন পোহাতে পোহাতে হঠাৎ করে তানিমের কাছে ভালো লাগে না, তার মনে জানি কেমন একটু মনটা খারাপ হয়। তানিম চিন্তা করে যে আমি একটু হাঁটাহাঁটি করে আসি। তো তার ভাইরা বলে যে যাবি, বলে কোথায়, আমি হাঁটবো, বলে কই হাঁটবি, হাঁটবো যেখানে ইচ্ছা হাঁটবো। তা আনোয়ার নাকি বলে যে না আমার ভালো লাগতেছে না, তুই যা। তো তানিম তার ভাইকে রেখে হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে সে যাচ্ছে এবং তার মানে মনটা বেশ খারাপ। সে ওই যে দেয়াল ধরে ওখানকার যে বাউন্ডারি দেয়াল, ওই পাশে গাছ লাগানো অনেক গাছ আছে, গাছগাছালি পাই দিয়ে হেঁটে যাচ্ছে। মনটা খারাপ, তাদের ভালো দিনের কথা চিন্তা করে, তাদের গ্রামের কথা চিন্তা করে, গ্রাম কেমন ছিল, গ্রামে কিভাবে চলতো, তাদের সেই দিন সন্ধ্যার পর কিরকম দিন কাটত। তখন দুই ভাই পড়াশোনাও করত, তারা দুই ভাই একদম পিঠাপিঠি আর কি, এক ক্লাস উপরে নিচে পড়তো আর কি। তো যাই হোক, এগুলো মনে করে করে হাঁটতে হাঁটতে তার কাছে খুব খারাপ লাগে। রাস্তা দিয়ে মানে শীত পড়ছে, শীতে শহরের ঠান্ডাতে দেখা যাচ্ছে যে ওই যেখানে গাছগাছালি আছে ওইখানে বেশ কুয়াশা কুয়াশা, রিক্সা যাচ্ছে এরকম। দূরে এক বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে, সেই কুপির আলো জ্বলতেছে, এতগুলো বাদাম নিয়ে বসছে। তানিমের খুব ইচ্ছা করতেছিল যে সেখান থেকে বাদাম কিছু কিনে খায়, কিন্তু সে ওটা কিনতে পারবে না কারণ তার কাছে টাকা নেই। তো মন খুব খারাপ, তখন চিন্তা করতেছিল যে এই সামান্য দুই টাকার বাদামেও কিনতে পারবো না। মানে এটা এখন থেকে বেশ অনেকদিন আগের ঘটনা, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তো তখন দুই টাকায় বাদাম পাওয়া যেত আর কি। তো যাই হোক, তানিম হাঁটতে হাঁটতে যাচ্ছে, হাঁটতে হাঁটতে গিয়ে এক সময় এসে দেখে যে ওই যে বাড়িতে ঢোকার যে বাউন্ডারিটা এখান থেকে খোলা আর কি, বাউন্ডারি দেয়াল নাই। তো সে চিন্তা করে যে এই জায়গা দিয়ে তো খুব একটা আসা হয় নাই, যাই হাঁটি ভিতরে কি আছে। তো হেঁটে হেঁটে সে ঢুকে যায় বাড়ির পুরো যে কম্পাউন্ডের ভিতরে ঢুকে যায়। ঢুকে দেখতেছে যে এই জায়গাটা মোটামুটি ওই ঘাস উঁচু উঁচু হয়ে জমায় আছে, ঘাস তো এখানে মেনটেন করা হয় না, উঁচু নিচু ঘাস হয়ে রয়েছে। এদিকে দু একটা এখানে মনে হয় কিছু ছিল, সেগুলোর ভাঙা দেয়াল আছে। তো এরকম দেখে দেখে সে হাঁটতেছে এবং তার কাছে বেশ ভালো লাগতেছে, কারণ এই শীতকালে এই জায়গাটাতে বাড়ির ভেতরে কম্পাউন্ডের ভেতরে আর আলো নাই। হ্যাঁ, মানে ভেতরে আলো নাই, চাঁদের আলো যতটুকু পড়ছে শীত ধোঁয়া আলো, মানে এই যে কুয়াশা ধুয়ে যে আলো আসতেছে সেটা জায়গাটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। এর মধ্যে যে হেঁটে যাচ্ছে তার কাছে একেবারে অন্যরকম লাগতেছে, সে মোটামুটি হারায় গেছে। তার কাছে হঠাৎ মনে হচ্ছে যে সেই তাদের গ্রামে আছে যেটা ভেঙে গেছে, যে গ্রাম এখন নাই। তার কাছে মনে হচ্ছে সেই গ্রামের কোন একটা পথ দিয়ে সে হেঁটে যাচ্ছে, সে অনেকটা হারায় গেছে। মানে আসলে তার এই মানে মন খারাপ থেকে তাকে অন্য একটা জগতে নিয়ে গেছে। চিন্তা করতে করতে সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সে যে একসময় দেখলো যে সে ওই মূল যে দালানটার কাছে চলে আসছে। তো তাকায় সে দেখতেছে চাঁদের আলো পড়ছে বিল্ডিংটার উপরে, মানে ভাঙাচোরা বিল্ডিং, বেশ পুরান, তারপর অন্যরকম লাগতেছে। তো চিন্তা করলো যে পিছন দিয়ে ঘুরে আসি, বিল্ডিংটা পিছনটা কেমন দেখে আসি, এদিকে তো আসি না। তো হাঁটতে হাঁটতে বিল্ডিংটার একদিকে চলে গেল, এখানে অনেক গাছগাছালি এবং তার পাশে ওই বিল্ডিং এর ওই এই বাড়ির মানে এই বিল্ডিং এর একটা দেয়াল বাউন্ডারি, তারপরে ওই পাশে আরো একটা স্থাপনা, সেটা কোন একটা স্থাপনা যাই হোক, কিন্তু অন্ধকার, কেউ নাই, বড় গাছ উঠে গেছে এখানে। তো তানিম কি মনে করে হেঁটে ঢুকলো এখানে, সে তো গ্রামের ছেলে, সে ভয় পায় না, সে হেঁটে ওই যে ওই গাছগাছালির ওদিকে যাচ্ছে আর কি পিছনে। তো যখন ওইতে যাচ্ছে সে দেখলো যে খুব সুন্দর ঘ্রাণ আসতেছে খাবারের, মনে হচ্ছে যে কেউ মানে খুব মানে মজা করে বিরিয়ানি রান্না করতেছে, যে ড্যাগ বসা বিরিয়ানি রান্না করে কোন অনুষ্ঠান হলে যেরকম সেরকম এই জায়গায়। তো তানিমের কাছে অবাক লাগলো যে এখানে রাত্রেবেলা এত বিরিয়ানি কে পাকাই দিচ্ছে, মানে এত সুন্দর ঘ্রাণ আসতেছে মনে হচ্ছে যে ওরসের খাবার যেরকম রান্না হয় সেরকম। তো তানিম আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে খুব আগ্রহ বসে কি ব্যাপার এখানে। তো সে হেঁটে যে যখন নাকি ওই বিল্ডিংটার ওই গাছগাছালি রিসার্ট দিয়ে পার হয়ে বিল্ডিং এর মূল বিল্ডিং এর পেছনের অংশে আসলো, তো ওইখানে দেখলো যে একটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটার মধ্যে অনেকগুলো ড্যাগ মানে খাবারের ড্যাগ সেগুলো রান্না হয়েছে রাখা, ওটা নিচে মনে হয় কয়লা দিয়ে গরম করতেছে, আগুন কিন্তু জ্বলতেছে না দাউ দাউ করে, কয়লা দিয়ে জ্বলতেছে মানে সে কয়লাতে গরম হচ্ছে। একজন সাদা আলখাল্লা পরা মানুষ, মানে আলখাল্লা পরা আরবরা যেরকম আলখাল্লা পরে সেরকম আলখাল্লা পরা, এবং মাথার মধ্যে ওরকম কাপড় দিয়ে আটকানো মানে মাথাটা ঢাকা, সে একটা বড় এরকম চামচ দিয়ে আস্তে করে ওই খাবারের যেই যেই ড্যাগটা এই পাশে গরম হয়েছে নতুন সেটাকে নাড়তেছে এরকম। আর সে তাকায় দেখলো তার থেকে অনেক সামনে, মানে এখানে তো মিনিমাম সাত আটটা ড্যাগ এরকম রাখা, তার থেকে অনেক সামনে ওই রাস্তা চিকন দিয়ে মানে পাশে একটা চিকন রাস্তা বের হয়ে গেছে, ওদিক দিয়ে হেঁটে গেলে ওই পাশে কিন্তু কেউ নাই, ওই পাশে মনে হচ্ছে একটা নিচু জায়গা আর কি বেশ। ওইখানে সে দেখতে পাচ্ছে যে অনেকগুলো মানুষ বসে একই রকম এরকম মালখাল্লা পরা বসে আছে ওইখানে, এবং তাদের সামনে মনে হচ্ছে একটা দস্তরখান বিছানো মানে খাবার দিবে এরকম। তো সে চিন্তা করলো যে আমি কি ওখানে যাব, যে আমি এখানে বসবো চুপচাপ যদি খেয়ে নিতে পারি। তো তখন তার কাছে তার ভাই আনোয়ারের কথা মনে হলো যে আমি যদি এখানে বসে খেয়ে নেই আনোয়ার কি করবে, আর আনোয়ার এখন ডেকে আনার মতো তো অবস্থা নেই, এখানে তো মনে হচ্ছে তারা খাবারের জন্য বসছে, কি কি খাওয়াইতেছে সে চিন্তা করতেছে এরকম, যে অনেক সময় আছে না দরিদ্র মানুষকে খাবার দেয়। তো তখন তো সে আবার চিন্তা করতেছে যে এত দামি খাবার দরিদ্রদেরকে খাওয়াবে, এটা তো ঘ্রাণ শুনে আমার ইয়ে হয়েছে, আমি কোনো হোটেলে এত সুন্দর ঘ্রাণ পাই না। তো যাই হোক তানিম কি করলো, আস্তে আস্তে এই পাশে হেঁটে হেঁটে যাচ্ছে, সে মানে এই পাশে যে দেয়ালটা ছিল দেয়ালে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গাছের নির্দেশ নির্দেশ তাকাচ্ছে ওই লোকটার দিকে যে নাড়তেছে, তার চেহারা ভালো দেখা যাচ্ছে না, বেশ লম্বা লোকটাকে দেখে মনে হয় ছয় ফিট সাড়ে ছয় ফিট উঁচু উচ্চতা, মানে বেশ লম্বা এরকম সে নাড়তেছে। তো তানিম হাঁটতে হাঁটতে আস্তে করে লোকটাকে পার হয়ে সোজা চলে গেল, সোজা গিয়ে সে ওই যে নিচু জায়গা যেখানে মানুষ বসে আছে দেখছে সে ওই জায়গা দেখলো। এখন তো দূর থেকে মানে মানুষগুলোকে মনে হয়েছিল যে অনেক ছোট ছোট, এখন মানুষগুলোকে দেখা যাচ্ছে বেশ বড়, সে বুঝতে পারছে যে এই মানুষগুলো বেশ উচ্চতা ভালো। তো সে চিন্তা করতেছে এবং সবাই আলখাল্লা পরা, তখন ভাবলো যে আমি যে এদের পাশে কিভাবে বসবো, এরা তো নিশ্চয়ই মানে মনে হইতেছে যে কোনো একটা মানে তারা হয়তো কোনো একটা দাওয়াতে আসছে বা কিছু, তাদের কোনো এখানে একটা অনুষ্ঠান আছে এর জন্য, এদের পাশে তো আমার বসার কোনো উপায় নেই। তারপরও সে হাঁটতে হাঁটতে আরো কিউরিয়াস হয়ে কাছে গেল, ওই নিচু অংশটার কাছে গেছে, শীত বেশ জেগে বসছে, এই জায়গাটা বেশ ঠান্ডা, কাঁপুনি লেগে গেছে, মানে তানিমের শরীরে কিন্তু একটা সোয়েটার পরা কিন্তু সেই সোয়েটারটা পুরানো, শীত ভালো মানতেছে না, সে এরকম কাঁপতেছে থরথর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে সে একটা গাছের ফাঁকে দিয়ে দেখলো, গাছের একটা গাছের ফাঁকে দিয়ে দাঁড়াইলো, সেখান থেকে তাকায় সে দেখতেছে যে মানুষগুলো বসে আছে, মানে ওই জায়গাটা একটু নিচু আর কি, সামনে দস্তরখান বিছানো, আর ওই কর্নারে মনে হচ্ছে যে একটা ই রাখা মানে হারিকেনের মতো রাখা আলো ছড়াচ্ছে, আর এই কর্নারে এই দুইটা আলোতেই মোটামুটি হালকা দেখা যাচ্ছে এই জায়গাটা, আকাশে চাঁদ আছে, মেঘে ঢাকা চাঁদ হালকা হালকা আলো ফেলতেছে। তো তানিমের কাছে অবাক লাগলো এই অল্প আলোতে এরা কি খাবে এখানে বসে। তো তারপর সে দেখলো যে ওখান থেকে আরো দুইজন এরকম লম্বা লম্বা মানুষ ড্যাগ নিয়ে আসতেছে, মানে ওই যে ডেকচি যেটা আছে সেটাকে এরকম করে লাঠি দিয়ে বাধা অবস্থায় নিয়ে আসতেছে, এনে ওই নিচু জায়গার সামনে রাখলো এবং সেখান থেকে ডেকচির মানে মুখ খোলা হলো, ঢাকনা খোলা হলো, একেবারে অসাধারণ ঘ্রাণে ছড়িয়ে গেল চারিদিক, আর সে খাবার তারপর বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে মানুষগুলারে। তো তানিম খুব অবাক একটা জিনিস খেয়াল করলো, সে এই যে যারা এখানে খাবার দিচ্ছে বা খাবার যারা খেতে বসছে তাদের কারো চেহারা সে বুঝতে পারছে না, চেহারাটা তার কাছে মনে হচ্ছে অস্পষ্ট, মনে হচ্ছে ধোঁয়াটে ব্লার হয়ে গেলে যেরকম সেরকম। অবাক হয়ে গেল সে, মানে মানে তানিমের মাথা কাজ করতেছে না যে এরকম কিভাবে হয়। সে এই গাছের ফাঁক দিয়ে আরো সামনে যাওয়ার চেষ্টা করলো, সে মোটামুটি বেশ খানিকটা কাছে চলে গেছে, প্রায় মানুষগুলোর থেকে প্রায় তার দূরত্ব তখন ২০ ফিটের মতো, এখনো সে কারোর চেহারা দেখতে পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে মুখের জায়গাটা ধোঁয়াশে লাগতেছে তার কাছে, মানে ধোঁয়াটে মুখ, মানে মুখ ক্লিয়ার না। তখন তার ভয় লাগলো আর চিন্তা করলো এই মানুষগুলা সবগুলার হাইট একই রকম কিভাবে, এত মানে এত সুন্দর স্মেলের খাবার সার্ভ করতেছে এই জায়গা অন্ধকারে বসে কেন খাবে, তার কাছে ভয় লাগলো। তো সে ভয়ে পিছাতে যে সে পিছায় যেতে গেছিল আর কি, যে ভয় পেয়েছে কারণ দূরত্ব তো কাছাকাছি তার সাথে, পিছাতে যে পড়ে গেছে সে ঢাপ করে, ঢাপ করে পড়ছে, তো পড়ছে যে জায়গায় ওই জায়গায় ঘাস টাস শুকনা পাতা ছিল, বেশ শব্দ হয়েছে। তো সে খেয়াল করলো যে মানুষগুলা মনে হলো তার দিকে তাকাইলো কয়েকজন এই পাশ থেকে। সে অবাক হয়ে দেখলো যে কারো চেহারা দেখা যাচ্ছে না, চেহারার জায়গাটা ধোঁয়াটে। তানিম ভয়ের চোটে ওয়াল্লা ওয়াল্লা বলে দৌড় দিল। সে দৌড়াইতে দৌড়াইতে সে একদম মানে চোখ বন্ধ করে দৌড়াচ্ছে কোন দিকে যাচ্ছে। তো যে এসে দেখলো যে ওই জায়গাটা দেয়াল পাইছে সে, তো খুব দ্রুত লাফ দিয়ে সে দেয়ালের উপর ধরে কোনো মতে হাঁচড়ে পাশে দেয়ালের ওই পারে চলে গেল। তো এইবারে যে পড়ছে ঘাস, উঁচু উঁচু ঘাস আগাছা, এর মধ্যে পাশে ড্রেন, কোনো মতে ড্রেনটা টপকা এসে দৌড়াচ্ছে ঠান্ডার মধ্যে, শীত তার মানে পায়ের স্যান্ডেল একটা ছিল, স্যান্ডেল চলে গেছে কোথাও, খালি পায়ে দৌড়াইতে দৌড়াইতে সে চলে আসলো এই রাস্তার মাথায়। তারপর দেখলো যে বাঁদিকে গেলে বুঝতে পারলো তাদের মানে তাদের থাকার জায়গা, সে দৌড়াচ্ছে ওদিকে, দৌড়াইতে 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 একসময় সে হাঁপাতে হাঁপাতে তার ঘরের কাছে চলে আসলো। তো দেখলো যে আনোয়ার খুব চিন্তিত ভাবে তাকায় আছে, তাকে দিয়ে বললো কি রে তুই কইছিলি, তোর এই অবস্থা কেন, তুই দৌড়ে আসলি কোথেকে? তো তানিম বলতেছে ভাই রে ভয় পাইছি রে, অনেক ভয়ের জিনিস দেখে আসছি, অনেক ভয়ের জিনিস দেখে আসছি, আগুন নিভা আগুন নিভা, তাড়াতাড়ি ঘরে ঢোক ঘরে ঢোক। তো তার ভাই আর কিছু বলতে পারলো না, সে ওই যে এখানে একটু পানি ছিল তাদের কলসিতে, সেটা পানি নিয়ে ওই আগুন ধরাইছিল যেখানে নিভাই দিল, নিভাই দিয়ে দুজন ঢুকে গেল ঘরে। তো ঘরে ঢুকে তাদের ওখানে কুপি ছিল, কুপি জ্বালাইলো তারা, কুপি জ্বালায় জিজ্ঞেস করতেছে আনোয়ার যে কি রে কি অবস্থা তোর, তুই তো এখন মানে মানে এই ঠান্ডার মধ্যে ঘেমে গেছিস একদম, মানে এদিকে আনোয়ার কিন্তু গায়ের মধ্যে একটা কাঁথা দিয়ে নিছে, দিয়ে বলছে দেখি তুই তো ঠান্ডায় ঘেমে গেছিস একবারে। বলে ভাই কি দেখছি জানিস? বলে কি কোদিকে গেছিলাম এরকম এরকম একটা জিনিস দেখছি। তো তার ভাই বলে এরকম যাস না, তোরা না করছি ওদিকে যাস না, আর মানুষজন আমাদের ওই জায়গায় যাওয়াটা পছন্দ করে না, ওই যাস না, চুপচাপ শুয়ে পড় এখন। তো তোর কি খিদা লাগছে বেশি, রান পেয়ে মনে হচ্ছে তোর খুব লোভ লাগছে, তো চুপ করে আছে তানিম। তানোয়ার বলে যে এখন এগুলো চিন্তা করিস না, কাল পরশু দুই ভাই খামুনে, দুজন যে বিরিয়ানি খামুনে, অসুবিধা নেই, এখন ঘুমা ঘুমা যা ঘুমা যা, বলে সে শুয়ে পড়ে, কুপিটা ফু দিয়ে নিভায় দেয় তানিমের বলে শুয়ে পড়তে। তো তানিমও তার গামছা দিয়ে গা মোছে কারণ সে ঘেমে গেছিল। তারপর সে দেখে যে গা মোছার পর ঠান্ডা লাগা শুরু করছে, তাড়াতাড়ি সে কাঁথা দিয়ে সে শুয়ে পড়ে। তো যাই হোক, অনেকক্ষণ চিন্তা করতেছিল তানিম কি দেখলো, ভয়ও লাগতেছে তার, মনে পড়তেছে ওই মানুষগুলোর চেহারা ধোঁয়াটে, সে মানে চিন্তা করে ই করতে পারতেছে না। তো একটা সময় সেও ঘুমায় পড়ল। তো অনেকক্ষণ ঘুমায় আসছে দুজন, হঠাৎ করে নাকের মধ্যে সুন্দর ঘ্রাণ লাগতেছে তানিমের কাছে, এবং সে মনে হচ্ছে যে সেই যে সে ঘ্রাণ পাইছিল বিরিয়ানির সেরকম একটা ঘ্রাণ তার নাকের মধ্যে লাগতেছে। তো তানিম মানে এটা ঘ্রাণটা মানে এত ব্যাপকভাবে লাগতেছে বলার মতো না, আর সে ক্ষুধার্ত ছিল, তার আসলে পেটে ক্ষুধা ছিল ওই দিন, আর এই ঘ্রাণটা খুবই লাগছে, সে ঘুমের মধ্যে ঘ্রাণটা মানে নাকে যাওয়াতে সে ঘুম ভেঙে গেল একসময়। তো সে তাকায় দেখতেছে যে তার ঘরের মধ্যে অন্ধকার, তাদের ঘরের মধ্যে মানে দেয়ালের উপর দেই সাইড দিয়ে প্লাস্টিক দিয়ে লাগানো, এর জন্য হালকা আলো ঢুকত বাইরের, ওই দূরে ল্যাম্পপোস্টের আলো হালকা ঢুকত। তো ঢোকাতে সে দেখতেছে ঘরটা অন্ধকার, তার ভাই মানে নড়াচড়া করতেছে অস্থিরভাবে আনোয়ার, আর ঘরের মধ্যে অসম্ভব সুন্দর সেই বিরিয়ানির ঘ্রাণ, আর তার সাথে আতরের মতো একটা ডিপ ডিপ একটা আতরের ঘ্রাণ। তো মানে সে তার ভাইকে ডাক দিল সাথে সাথে আনোয়ারকে, যে কিরে ওট ওট, মানে আনোয়ারে ডাক দিল। তো আনোয়ার উঠছে, আনোয়ার বড় তার থেকে, যদিও দুই ভাই তুই তুই করেই বলে একে অপরকে। আনোয়ার বলে কিরে কি হয়েছে? আনোয়ার বলতেছে কিরে এখানে এত খাবারের ঘ্রাণ কেন, আর এরকম আতরের ঘ্রাণ কেন, দন্ত বন্ধ আসতেছে। বলে আরে কি বুঝলাম না, তুই এই জন্যই তোদের আমি উঠাইলাম। তো তারপর তাড়াতাড়ি ম্যাচটা নিয়ে তারা কুপি জ্বালল, কুপি জ্বালার পর তো দুই ভাইয়ের চোখ ছানা বড় হয়ে গেছে, কারণ তাদের যে ঢোকার জায়গাটা মানে তারা যে তাদের যে ঘরে ঢুকে ওই জায়গাটা কিন্তু একটা বেড়া দিয়ে এরকম টানা থাকে। তো দেখতেছে ওই বেড়ার দরজা ঠিকই টানা, কিন্তু তাদের যে পায়ের কাছে এরকম একটা হাড়ির মতো রাখা, মাটির হাড়ি এত বড়, এবং সেটার মুখের মধ্যে একটা মাটির ঢাকনা দেয়া, আর তার পাশে একটা এরকম প্যাকেট, প্যাকেটটা মনে হচ্ছে জল জলা কোন কাগজ দিয়ে প্যাকেট করা, কিন্তু এই ধরনের কাগজ সচরাচর তাদের চোখে পড়ে নাই, তারা মানে দেখে নাই, খুবই দামি কোন কাগজ দিয়ে প্যাকেট করা। তো তাড়াতাড়ি দুই ভাই উঠে বসে, উঠে বসে বলে এটা কি, মাটির হাড়িটা হাত দিয়ে দেখে গরম, মানে বেশ গরম তখন ভিতরে। তো যাই হোক ঢাকনাটা খুলে দুই ভাই টেনে, এবং ঢাকনাটা ওই যে আটা বা কিছু দিয়ে বন্ধ করা, যেরকম ইরা ওই যে যারা রান্না করে বাবুর্চিরা সেইভাবে করে বন্ধ করা, তো ঢাকনাটা খুলে ওই আটা সরায়, দেখে একদম ঘ্রাণ এসে নাকে বাড়ি মারে তাদের, মানে অসাধারণ সেই ঘ্রাণ, মানে বলার মতো না, এটা খুব ভালো কোন বাবুর্চি যদি রান্না করে সেরকম মোরশের খাবার যেরকম সেরকম, তো ঘ্রাণ ভেতর থেকে একদম বিরিয়ানির ঘ্রাণ আসতেছে ওরকম। তো খুব অবাক হয়ে যায় দুই ভাই, এটা কে রেখে গেল তাদেরকে। তো সেটা পাশে রাখে তানিমের তো আসলে মানে পেটে ক্ষুধা অনেক ই হয়ে উঠছিল আর তারপর ওইটা আর ওই যে ঝিলঝিলা যে কাগজ দিয়ে প্যাকেট করা ওইটাও টেনে টেনে খুলে ফেলে দেখে ভেতরে মিষ্টি খুব দামি মিষ্টি এবং এই মিষ্টি মানে কত দাম হবে তার ঠিক নেই সুন্দর করে সাজানো ভিতরে তো দুই ভাই খুব অবাক হয়ে যায় তো তখন তাদের আনোয়ার বলে তানিমকে কে আমার মনে হয় কি ভাই তুই মনে হয় জিনদের খাইতে দেখছিলি ওরা তোর দেখছে তাদের খারাপ লাগছে তারা তোর জন্য এরকম খাবার রেখে গেছে এখানে এসা এখন খেয়ে নে আর কোনো কথা বলিস না আগে পরে কথা তো তাদের প্লেট ছিল দুই ভাই খাবার বের করে খায় অসাধারণ সে স্বাদ মনে হয় যে মানে খুব মানে এরকম তারা কিন্তু কখনো এরকম কোন বাবুর্চির হাতের খাবার খায়নি এত স্বাদ ছিল সেই খাবারটা তো দুই ভাই নাকি খেয়ে নেয় এবং খেয়ে নেওয়ার পর তাদের মানে পেট ভরে যায় এবং খাবারের মধ্যে নাকি এত বরকত ছিল যে খাবার শেষ হইতে চায় না দুজন পেট ভরে খাইছে তারপর শেষ হইতে চায় না যাই হোক শেষ পর্যন্ত তারা শেষ করে ওই হাড়ির খাবার শেষ করে মিষ্টিও খায় দুই ভাই এবং মিষ্টিটা রেখে দেয় বাকি খাওয়ার পর যতটুকু আছে রেখে দেয় একপাশে হাড়িটাও একপাশে রেখে দেয় এবং তারপর দুই ভাই অনেকক্ষণ বসে চিন্তা করে যে এটা কিভাবে হলো তো ওই আনোয়ার ওইটাই বলে মনে হয় কোন জিন্দা ছিল ওইখানে এর জন্য তোরা খাবার দিয়ে গেছে এরকম ভাবে তো মানে এগুলাই করতে করতে মানে দুজন কথা বলতে বলতে একসময় তারা আবার ঘুমায় পড়ে মানে তখন রাত হয়ে গেছে অনেক গভীর রাত ঘুমায় পড়ে আবার দুই ভাই তো তারা যখন ঘুম থেকে উঠে তখন ফজরের পরে ফজর অলরেডি হয়ে গেছে আশেপাশে শব্দ শুরু হয়ে গেছে যে তাদের এই ছাপড়া ঘরটা একদম দেয়ালের পাশে রাস্তার পাশে তো ওঠার পরে তারা দেখে যে অলরেডি আলো ঢুকতেছে ঘরে খুবই আশ্চর্যজনক ব্যাপার তাদের ঘরে কোনো হাড়িও ছিল না প্যাকেটও ছিল না দুজনে পেট কিন্তু ভরা খুব অবাক তারা বলে কি আমরা স্বপ্ন দেখলাম পেট ভরলো কেমনে এবং মুখে তখনও সেই টেস্ট লেগে আছে তাদের খাবারের তো দুই ভাই নাকি হাতের হাতটা নাকের সামনে নিয়ে দেখে ঠিক সেই বিরিয়ানির ঘ্রাণ হাতে মানে হাতের মধ্যে বিরিয়ানির ঘ্রাণ লেগে আছে পানি দিয়ে হাত ধুয়েছে তারা তারপরও সেই বিরিয়ানির ঘ্রাণ হাতে খুব অবাক হয়ে যায় যে কিভাবে মিষ্টির প্যাকেটটাও কিন্তু নাই যে অল্প কটা মিষ্টি রাখছিল হাঁড়িটা রাখছিল সেটার কিছুই নাই তো এইটা ছিল তাদের দুই ভাইয়ের একটা আশ্চর্যজনক জিনিস এবং এরপর নাকি মাঝে মাঝেই তানিম ওখানে ঘোরাঘুরি করত যে এরকম ভাবে তাকে মানে জিনরা কিছু দিয়ে যায় নাকি খাওয়ার জন্য তো সেরকম আর কিছু সে পায় নাই ওই দিনই তার এটাই ছিল তো ওই বাড়ির মধ্যে সাহস করে ঢুকে নেয় তারা কারণ এটাতে পরে কি হয় না কি মানে সমস্যা হয় কিনা কে জানে কিন্তু ওইটা ছিল তাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এবং সেরকম স্বাদের খাবার নাকি দুই ভাইয়ের কেউই আর কখনো পায় নাই কত জায়গায় খাবার খাইছে ওরকম আর পায় নাই তো এই ছিল রাসেলের শেয়ার করা ঘটনা রাসেলের বন্ধু তার কাছে শেয়ার করছে এটা তাদের এলাকার তাদের যে এলাকা সেখানকার একটা ঘটনা আর আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে বেশ ভালো লাগছে এরকম কিন্তু আমি শুনছি অনেকের কাছে যে এরকম অনেকেই জিনদের আনা খাবার খাইছেন অনেকেই বলে এরকম আমি কিন্তু শুনছি অনেকের কাছে এরকম শোনা যায় ইনফ্যাক্ট আমিও একবার ছোটবেলায় একজন মানুষকে দেখেছিলাম যে পানির মধ্যে মানে একদম পানি মানে তার নিজের আনা পানি না অন্য যেই বাসায় তিনি আসছেন সেই বাসা থেকে তাকে পানি দেওয়া হয়েছে এবং একটা তসবি দেওয়া হয়েছে সেই বাসা থেকেই মানে যাকে দেওয়া হয়েছে তার না সেই তসবিটা পানিতে রাখার সাথে সাথেই সেটা একেবারে অরেঞ্জ কালারের শরবত হয়ে গেছিল ট্যাংয়ের মতো কালার এবং সেই শরবতের টেস্টটা অনেক ভালো ছিল অনেক মজার ছিল এটা আমি নিজেও ট্রাই করে দেখছিলাম অল্প ছোট থাকতে তো যাই হোক এরকম ব্যাপার স্যাপার কিন্তু ঘটে পৃথিবী বড়ই রহস্যময় অনেক রহস্যময় জিনিসই ঘটে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে ফেলবেন আর আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে আজকে আমাকে চলে যেতে হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে সামনের সপ্তাহে সামনের অদ্ভুত উলিতে তার আগে দেখা হবে থার্সডে নাইট ফিয়ারে থার্সডে নাইট ফিয়ার কিন্তু আমাদের ফেসবুক পেজে হয় আপনারা সবাই সেখানে চোখ রাখবেন এবং থার্সডে নাইট ফিয়ার শুনবেন আর আমাদের এই এপিসোডগুলো আনইন্টারাপ্টেড শুনতে কোন রকম অ্যাড ছাড়া শুনতে আপনারা আমাদের প্যাট্রিয়ন চ্যানেলে ঢুকতে পারেন সেখানে ঢুকে মেম্বারশিপ নিলে আপনারা এই এপিসোডগুলো পেয়ে যাবেন কোন রকম অ্যাড ছাড়া এবং খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আর তার সাথে আরো কিছু বোনাস সুন্দর এপিসোড পাবেন এক্সট্রা কন্টেন্ট সেখানে আপনারা চোখ রাখতে পারেন তো আজকের মতো চলে যাচ্ছি যাবার আগে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন যারা ফেসবুকে আমাদের শুনছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের গ্রুপে জয়েন করবেন আল্লাহ হাফেজ টাটা দেখা হবে সামনের সপ্তাহে